exclusively on FusionBD.com.
বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার কিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে চায় টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত ব্রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, 20 শতাব্দীকে সে কৌশলে টেনে হিঁচড়ে মধ্যযুগে নিয়ে যায়। আপনি শুনছেন রেডিও ফুর্তি 88 FM। এই মুহূর্তে শুরু হয়ে গেল ফুর্তি FM হরর ক্লাব। সৃষ্টি আছে আপনার সাথে আজ 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে 1971 সালে আমাদের দেশের অনেক গণ্যমান্য বরেণ্য ব্যক্তিদের আমরা হারিয়েছি। এই দিনটাতে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল মানুষদের যাদের এই প্রাণ ত্যাগের মাধ্যমে আমাদের এই স্বাধীনতাটা এসেছে। ভূতেশম হরর ক্লাবের সৃষ্টি আপনাদেরকে প্রতি সপ্তাহের মতো আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুরো 3 ঘন্টার আয়োজন। এবং ডিসেম্বর মাস আসলে এই স্বাধীনতার বা বিজয়ের সেই মুহূর্তটা আমাদের যে আনন্দ দেয়, সে আনন্দটা হয়তো একটু মনে করার চেষ্টা করি আমরা, একটু অনুভব করার চেষ্টা করি। কিন্তু তার ঠিক আগেই 14 ডিসেম্বর আমাদেরকে মনে করিয়ে দেয় এই স্বাধীনতাটা আসলে কত দামে কেনা ছিল, এই স্বাধীনতা পাওয়ার পেছনে আমাদের আসলে ত্যাগটা কত বড় ছিল। আমি এমন একজন মানুষকে চিনি যে ছোটবেলায় 21শে ফেব্রুয়ারিতে ঘুম থেকে ওঠার পর থেকে খালি পায়ে রাস্তায় ঘুরত। এবং এমন অনেকেই আছে যারা সেই 21শে ফেব্রুয়ারি কিংবা কোনো একটা জাতীয় দিবসে যে অনুষ্ঠানগুলো হয়তো বা সেটা শহীদ মিনারের সামনে কোনো অনুষ্ঠান, সেখানে যখন সেই দেশাত্মবোধক কোনো গান হয়, আমি এরকম অনেক মানুষকে চিনি যারা হয়তো সেই গানটা শুনে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে। হয়তো বা সেই মুক্তিযুদ্ধের সেই সময়টার যে আবেদন, সেই সময়টার যে কষ্টটা, সেটা হয়তো অনুভব করতে পারে। অনেকেই কেঁদে ফেলে সেই সময়ের কথাগুলো শুনলে। আসলে এমন একটা কঠিন সময় পার করে আমরা বাঙালি জাতি আমরা আমাদের এই বাংলাদেশটাকে স্বাধীন করেছি। বাংলাদেশে বাঙালি ছাড়াও আরও অনেক বর্ণের অনেক জাতির মানুষ রয়েছে, সবাই মিলেই এই স্বাধীন ভূখণ্ডটা আমরা স্বাধীন করেছি, পরাধীন ভূখণ্ডটাকে আমরা স্বাধীন করেছি। এই 1,47,570 বর্গ কিলোমিটারের এই মানচিত্রটা আমরা পেয়েছি, আমরা একটা জাতীয় পতাকা পেয়েছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল শহীদদের, সে সকল মানুষদের। এবং আমরা জানি শুধুমাত্র স্মরণ করার মাধ্যমেই এই আত্মত্যাগটা কি বলা যায় মূল্যবান হয়ে যায় না। মূল্যবান অবশ্যই, মানে আমাদের করণীয়টা শুধুমাত্র স্মরণ করার ভিতর নয়, আরো অনেক কিছুই করার আছে আমাদের। আর সেই কথাগুলো, সেই চাওয়াগুলো সবার ভেতরেই প্রকাশ পাক, সবার ভিতরে ছড়িয়ে পড়ুক। সেই প্রত্যাশা থেকে বৃহস্পতিবার রাতের 11টার ভূতাতন হরর ক্লাবের আয়োজনটা আজকে আপনাদের জন্য শুরু করছি। আজকে আমাদের সাথে বেশ একটা হরর ক্লাব যুক্ত আছে, যারা আমাদের ভূতাতন হরর ক্লাবের প্রথম হরর ক্লাব বলা যায়। এবং তারা বেশ অনেক কার্যক্রম শুরু করেছে, খুব ক্রিয়েটিভ কিছু মানুষজন এই ক্লাবটিতে রয়েছে। আপনারা তাদের সাথে এর আগেও পরিচিত হয়েছিলেন যারা ভূতেশম হরর ক্লাবের এপিসোডে এসেছিল। আজকে আবারও তারা এসেছে, আজকে পুরো এপিসোড জুড়েই তারা আপনাদের সাথে থাকবে এবং আমরা একটু পরেই তাদের সাথে পরিচিত হব। তার আগে আবারও জানিয়ে দিচ্ছি, আপনারা আপনার কথাগুলো নিয়ে এবং আপনার ফিলিংস শেয়ার করতে পারেন আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে ভূতেশম হরর ক্লাবের যা পোস্ট রয়েছে সেই পোস্টে আপনি আপনার কথাগুলো কমেন্ট আকারে জানিয়ে দিতে পারেন। আপনি মেইল করতে পারেন আমাদেরকে bhutfm@radiofuti.fm, এখানে আপনি মেইল করবেন এবং সাবজেক্টে অবশ্যই লিখবেন হরর ক্লাব। আমরা প্রতি সপ্তাহে যে জিনিসটা আসলে খুব ভালো লাগার মতো বিষয়, আমরা বলেছিলাম যে ভূত এফএম হরর ক্লাব হবে ক্লাব অ্যাক্টিভিটিস গুলো আমরা সারা বাংলাদেশে হরর ক্লাব ছড়িয়ে দিব এবং সারা বাংলাদেশের হরর ক্লাব নিয়ে আমাদের অ্যাক্টিভিটিস থাকবে। তো ভূত এফএম হরর ক্লাবটা ছিল এবং এখনো অবশ্যই আছে। এই ভূত এফএম এর যত শ্রোতা রয়েছেন, যত লিসেনার রয়েছেন, সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং তাদের নিয়ে আড্ডা দেওয়া, তাদের নিয়ে আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে জড়িত হওয়া। আমরা জানি যে আসলে করার মতো অনেক কাজ আছে, আমরা যদি একই প্ল্যাটফর্মে নিতে আসতে পারি বা আমরা যদি ইউনাইটেড হতে পারি তাহলে অনেক নতুন নতুন অনেক কিছুই করা পসিবল। এবং তার কিছু ধারণা কিন্তু আজকে আমরা হয়তো পাবো। আজকে যে হরর ক্লাবটি রয়েছে তারা বেশ কিছু আইডিয়াও নিয়ে এসেছে, তারা একাধারে স্টোরি কালেক্ট করছে। সামনের সপ্তাহেও আপনাদের জন্য একটা চমক রয়েছে, প্রথমবারের মতো আমাদের বেশ বাইরে থেকে একটা হরর ক্লাব আসছে, যা সে কথা আগেই বলে দিচ্ছি না, সামনের সপ্তাহের জন্যই সেটা জমা থাকুক। তবে যে এই হরর ক্লাবগুলো মিলে আমরা চাচ্ছি কোনো বড় ইভেন্ট করবো হয়তো বা ভবিষ্যতে, সেগুলো নিয়ে সামনে কথা হবে। তবে যেটা বলতে চাচ্ছি যে হরর ক্লাব ভূত এফএম হরর ক্লাবের মূল লক্ষ্যটা ছিল এই হরর ক্লাবগুলোকে নিয়ে অ্যাক্টিভিটিসগুলো আমরা এই হরর ক্লাবের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা এই স্টুডিওতে আসবেন, আড্ডা দিবেন এবং সে আড্ডার ফাঁকে ফাঁকে যে জায়গাটায় আমরা বুঝেছিলাম হরর ক্লাবে আরো একটা ফোকাস, মেইন ফোকাসিং এর জায়গা, সেটা হচ্ছে ফিকশন। বাংলা ভাষায় সহ পৃথিবীর যত সাহিত্য রয়েছে, পৃথিবীর যত ভাষায় সাহিত্য রয়েছে, প্রত্যেকটা ভাষাতেই হরর সাহিত্যের একটা আলাদা জায়গা আছে এবং সেই হরর গল্পগুলোকে আমরা চেষ্টা করছি নতুনভাবে আপনাদের সামনে তুলে নিয়ে আসার। রাতের এই সময়টাতে আপনি যখন চারিদিক নিস্তব্ধ, তখন যদি আপনি লীলা মজুমদারের কোনো একটা ভৌতিক গল্প শোনেন কিংবা আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের কিংবা আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা হরর গল্প রয়েছে, সেই গল্পগুলো কিন্তু আলাদা একটা ভালো লাগা বা ভয়ের অনুভূতি তো অবশ্যই হরর যেহেতু, বাট সেই এন্টারটেনমেন্টটা অনেক চমৎকার একটা এন্টারটেনমেন্ট হয়। এবং যে প্রখ্যাত লেখকেরা গল্পগুলো লিখে গিয়েছেন তাদের লেখার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা বেসিক্যালি আমাদের কিছু ফিলিংসটাকে আরো অনেক উপরে নিয়ে যায়। তো ভূত এফএম হরর ক্লাব এই নিয়েই, ভূত এফএম হরর ক্লাব আপনার সাথে কথা, আপনার সাথে আড্ডা এবং আপনার অ্যাক্টিভিটিস, আপনার ক্লাব অ্যাক্টিভিটিস এবং আপনারা বন্ধুরা মিলে আপনারা যা করেন তাই নিয়ে ভূত এফএম হরর ক্লাব। আপনার বন্ধুদের নিয়ে আপনি কিন্তু একটা হরর ক্লাব খুলে ফেলতে পারেন এবং আপনি হরর ক্লাব খুলে আমাদেরকে জানাবেন যে আপনার ক্লাবের কথা, আপনারা আপনাদের ক্লাবের অ্যাক্টিভিটিস হিসেবে কি করতে চান, কি করতে পারেন সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর ওয়েটা কি আবারও জানিয়ে দিচ্ছি, আমাদেরকে মেইল পাঠাবেন bhutfm@radiofuti.fm। শুরু করেছিলাম আজকে বারবারা বিপ্লারকে আসাদ চৌধুরীর লেখা এই কবিতাটা দিয়ে। এই কবিতাটা মূলত আর কি একজনকে একটা চিঠি লেখা হচ্ছে বারবারা বিপ্লার, তাকে চিঠিতে জানানো হচ্ছে যে তুমি ভিয়েতনামের দুর্দশা নিয়ে তুমি লিখেছ কিন্তু এই বাংলাদেশে কি হচ্ছে সেটা কি তুমি জানো? এই বাংলাদেশে এই 9 মাসে 25 মার্চ সে অপারেশন সার্চ লাইটের যে ধ্বংসযজ্ঞটা হয়েছিল, সে ধ্বংসযজ্ঞ 9 মাস যাবৎ প্লাবিত করেছে এই বাংলার মানুষকে। 9 মাস এই বাংলাদেশ শ্মশানভূমি হয়ে গিয়েছিল। তো এইরকম সময়টা পার করেছি আমরা এবং সেই সময়ের একটা ছোঁয়া সেই কবিতার ভিতর দিয়ে তিনি দিয়েছেন এবং কবিতা বিভিন্ন সময়ের কথাগুলো ধরে রাখে, সেই কথাগুলো ধরে রেখে সেই মুক্তিযুদ্ধের কবিতাগুলো, মুক্তিযুদ্ধের গানগুলো এবং মুক্তিযুদ্ধের বইগুলো সেই সময়টাকে ধারণ করে রাখে। আজকে থেকে অনেক বছর পরও মানুষ যখন সেগুলো পড়বে, মানুষ তখন জানতে পারবে ইতিহাস অনেক সময় সত্যি কথা হয়তো বলে না কিন্তু কবিতা গান সম্ভবত মিথ্যা কথা কম বলে বা হয়তো না বলেই না, যাই হোক না কেন। তো 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, এই সময়টাতে আমরা প্রত্যেকটা হরর ক্লাবের আজকের এই আমাদের অনুষ্ঠানটা শুরু করছি একটা গান দিয়ে, মাহমুদুজ্জামান বাবুর খুবই সুন্দর একটা গান, আমার খুবই পছন্দের একটা গান, প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি।
Oh, no. যুগে যুগে বিজয়ের এই ইতিহাসই রয়েছে আমাদের সামনে এগিয়ে যাবার শক্তি। তাই রবি নিয়ে এলো টাকা একা গৌরবের ইতিহাস। মোবাইলে বিজয় ইতিহাস অ্যাপটি ডাউনলোড করুন আর স্ক্যান করে দেখুন সাতটি নোটে আমাদের সাতটি গৌরবের ইতিহাস। রবি
কি ভাই, বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমি একাকার, টেস্টিস পাংচার, আবার রং করার টেনশন।
নো টেনশন, এসে গেল ন্যানো অ্যাডিটিভ সমৃদ্ধ বার্চার ওয়েদার কোট অ্যান্টি ডার্ট লং লাইফ, যা বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল থাকে সুরক্ষিত বছরের পর বছর।
ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে। আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণফোন।
আমার মেধাকে উস্কে দিয়েছ তুমি, হেরে যায়নি বাংলাদেশ, এড়িয়ে যায়নি বিচারের দায়, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ গতিতে তোমারই চেতনায়। মানুষ হত্যা হয়, মেধা নয়, তাই হাহাকার নয়, এখন আমাদের কিছু করে দেখাবার সময়। শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে।
প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ, প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ, তুমি ভয় পেও না মা গো, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না মা গো, তুমি ভয় পেও না, আমরা জেগে আছি এই ধূসর রাত্রিতে, তোমাকে এনে দেব পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল দিক। প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ, অতীতের সাহসী এক একটি মুখ খুঁজে নেছি, প্রীতির ঘরের বন্ধ জানালা খুলে দিয়েছি, অতীতের সাহসী এক একটি মুখ খুঁজে নেছি, ওরা দুপায়ে গলে গেছে মৃত্যুর ভয়, ওরা ভীরুতার পরাজয়ে উড়িয়েছে জয়, ওরা দুপায়ে গলে গেছে মৃত্যুর ভয়, ওরা ভীরুতার পরাজয়ে উড়িয়েছে জয়, স্বাধীনতাতে ওরা বেঁধেছিল জীবনের রাতি বন্ধন, তুমি ভয় পেও না মা গো, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না মা গো, তুমি ভয় পেও না, আমরা জেগে আছি।
তোমার বুকে মমতায় কেঁদে উঠে মাগো একদিন দারুণ ক্রোধে জ্বলে উঠেছিল অগ্নি শিশু ভীর ক্ষুদিরা 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 সূর্য সেনে কত চিহ্ন দেখে হেঁটে গেল অমিত তেজে সালাম বরক আরো কত নাম আরো কত নাম আরো কত নাম ওরা চেতনায় দীপ্ত সাহসী মশাল ওরা চেয়েছিল জীবনের সোনালী সকাল ওরা চেতনায় দীপ্ত সাহসী মশাল ওরা চেয়েছিল জীবনের সোনালী সকাল দুঃশাসনের বুকে বজ্র হেনে ওরা চেয়েছিল গান তুমি ভয় পেও না মা গো তুমি ভয় পেও না তুমি ভয় পেও না মা গো তুমি ভয় পেও না আমরা জেগে আছি এই ধূসর রাত্রিতে তোমাকে এনে দেব পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি প্রিয়তম স্বদেশ প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি প্রিয়তম স্বদেশ
শ্রুতি
আলোর শ্রুতি পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর উঠল মিটে বন্দিকা মালতি
ইন্টারনেট আজ আলোকিত করছে সারা বাংলাদেশের অগণিত সম্ভাবনাকে আলোর এই সীমানা ছাড়ানো জার্নিতে প্রতিটি মানুষের সাথে আছে দেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণফোন
আরে শোনো শোনো ভাই বোনেরা শোনো দিয়া মন শীতের হাওয়া মিঠা পানে মধু পিঠার উৎসবন মধু পিঠার উৎসবন ভাই বোন বলি শোনো আরে পিঠা হইলো ওর সাথে শীতের গুণগান গ্রাম বাংলার হাজার পিঠা মিঠা শীতের খান সুরে সুরে বলি সুরে সুরে বলি সুরে 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 মাতা মাতি পিঠা খাওয়া দাওয়া
গরম পাহাড়ি সব পিঠা খেতে চলে আসো দেশের সবচেয়ে বড় মজু পিঠা উৎসবে শুধু পিঠা নয় চলবে কনসার্ট সহ গরম গরম ব্যাপার 15 ও 16 ডিসেম্বর হালিশহর হাউজিং স্টেট মার্ট চট্টগ্রাম তোমার অপেক্ষায় মজু অন্তরি দল
চটপটির দোকানে একটু এক্সট্রা টক সাথে এক্সট্রা ঝাল কাউকে পটানোর জন্য একটু এক্সট্রা চাল ভালোবাসার মানুষের সাথে এক্সট্রা আহ্লাদ পূর্ণিমা রাতে মন তাই চায় এক্সট্রা বড় চাঁদ বন্ধু বান্ধবের সাথে এক্সট্রা আড্ডাবাজি আদরের ছোট ভাইটা হয় একটু এক্সট্রা বাজি খুশির দিনে সবাই ছড়ায় একটু এক্সট্রা রং আদর করে রাগ ভাঙাতে লাগে এক্সট্রা একটু ঢং আর রবিতে *123*75# ডায়াল করে যে কোনো মূল অ্যাকাউন্ট রিচার্জে এক্সট্রা ব্যালেন্স বিস্তারিত rovi.com.bg রবি
Fresh, fresh music served hot.
Radio Footy on the spot.
Oh, no.
আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সেই স্বপ্ন
আপনি শুনছেন রেডিও 48.8 FM, আর এই মুহূর্তে চলছে ভূত FM হরর ক্লাব। আমরা মাঝে মাঝে যে দৈত্যের কথা চিন্তা করি না, যে দৈত্য হচ্ছে তিনটা ইচ্ছা পূরণ করতে পারে, তো বাস্তবে তো আসলে তিনটা ইচ্ছা পূরণ করার মতো দৈত্য আসলে খুঁজে পাওয়া যায় না। হরর গল্পগুলোতে হয়তো খুঁজে পাওয়া যেতে পারে, তবে বাস্তবে সেটা খুঁজে পাওয়া যায় না। তবে মাঝে মাঝে কিন্তু এরকম অফার চলে আসে যে অফারগুলো অনেকটাই কিন্তু সেই দৈত্যের মতো তিনটা ইচ্ছা পূরণ করে দেয়, তবে হয়তো সবসময় ফ্রিতে দেয় না, তবে অনেক ধরনের সুবিধা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন অফারে পাওয়া যেতে পারে। সেরকম একটা অফারের কথা এই মুহূর্তে আপনাকে একটু জানাতে চাই। যেমন আপনি চিন্তা করুন যে আপনার হাতে একটা ফ্রি হ্যান্ডসেট সাথে সুপার স্পিড ইন্টারনেট কেমন হয় তাহলে? অনেক ভালো লাগবে। থাকা চিন্তা না করে রিচার্জ করুন আপনার গ্রামীণ ফোন নম্বরে, কারণ গ্রামীণ ফোন প্রিপেড গ্রাহকদের দিচ্ছে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে 33 অথবা 59 টাকা রিচার্জ করে প্রতি 5 মিনিটে প্রথম রিচার্জকারী হয়ে একটি ফ্রি সিম্ফনি G20 স্মার্টফোন জেতার সুযোগ, অসাধারণ একটা সুযোগ কিন্তু। এছাড়াও রিচার্জের সাথে থাকছে 3 দিন মেয়াদে 33 টাকায় 33 মেগাবাইট এবং 5 দিন মেয়াদে 59 টাকায় 59 মেগাবাইট ইন্টারনেট একদম ফ্রি, এবং যে কোনো অপারেটরে 1 পয়সা প্রতি সেকেন্ড তো থাকছে। তো এই মুহূর্তে ভূতেতে মহরকারে আপনি আছেন, সৃষ্টি আছি আপনার সাথে, এবং ফেসবুকে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গিয়েছেন। ফেসবুক লাইভে ছিলাম একটু আগে আমরা, এবং আমরা বলেছিলাম যে আমাদের সাথে আজকে একটা হরর ক্লাব যুক্ত আছে, তাদের সাথে কথা বলবো, এবং সেই সাথে আপনার যে কথাগুলো আছে সেই কথাগুলোর অপেক্ষায় কিন্তু আছে। আপনার কথাগুলো আমাদেরকে আবার জানিয়ে দিচ্ছে, আমাদেরকে জানিয়ে দেবেন কীভাবে জানাবেন। আমাদেরকে জানানোর উপায়টি হচ্ছে আপনি ফেসবুকে ঢুকে আপনি রেডিও ফুর্তির যে ফ্যান পেজটি রয়েছে সেখানে যাবেন, এবং সেখানে গেলেই দেখবেন যে ভূত FM হরর ক্লাবের একটা পোস্ট রয়েছে, সেখানে আপনার কথাগুলো কমেন্ট আকারে জানিয়ে দেবেন। আমাদের সাথে আজকে যে হরর ক্লাবটি যুক্ত হয়েছে ফেসবুক লাইভে, আমরা তাদের পরিচয়টা দিয়েছি আপনাদেরকে, তারপরও আবারও একবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি তাদেরকে। আপনারা আপনাদের নাম এবং কোথেকে আসছে আপনারা ভূত FM নিয়মটি শুনতেন, তো কেমন ছিল অভিজ্ঞতাটা সেই ছোটবেলায় যখন মানে অফকোর্স আপনার স্কুলে যখন পড়তেন তখন ছোট ছিলেন, এখন আপনার ইউনিভার্সিটিতে পড়েন, তো এই সেই স্কুলে যখন পড়তেন তখন কেমন লাগতো এই যে ভূতের গল্পগুলো শুনতে জাকারিয়া?
তো তখন আমার কাছে মনে হতো যে আসলে প্যারানর্মাল যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে মানে খুব ইন্টারেস্টিং, একটা জিনিস দেখা যায় না অথবা বিভিন্ন ধরনের মানে যেসব এক্সপিরিয়েন্স গুলো মানুষ বলে আর কি, তো আমার কাছে প্রথমে বিলিভ হতো না।
আচ্ছা,
যে আসলে কি এমন কিছু হতে পারে আর আদৌ এগুলো সত্য কিনা।
আচ্ছা,
তো সেই মানে সেই মানে কৌতূহল থেকে তখন আমার ভাবা মানে চিন্তা করলাম যে আসলে আমি যদি একটু এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করি যে আসলে এই জিনিসগুলো আছে কিনা, এগুলো আছে কিনা।
মানে যে ভূত FM শুনতে শুনতে মানে অনেক আপনার জীবনে তো এরকম কিছু কি কখনো এক্সপেরিয়েন্স করেছেন?
না, আমার জীবনে কিছু হয়নি, তো
তবে লাস্ট
ভিজিটের ভিজিটে একটা ঘটনা ঘটে।
আচ্ছা, সেটা আমরা এখনই শুনবো না, এটা আমরা একদম শেষের দিকে শুনবো। তো আপনার নামটা? আমি,
আমার নাম লাবিব।
লাবিব, আচ্ছা ঠিক আছে। তো লাবিব, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আপনি তো স্কুলে থাকতে শুনতেন, তো তখন কি মানে খুব ভয় লাগতো না যখন ভূত?
আমি ভূত FM বেসিক্যালি শুনি ক্লাস 7 থেকেই।
ও আচ্ছা।
তো 7 থেকে যখন শুনি রাত্রিবেলা ফার্স্ট অফ অল ভয় লাগতো কিছুদিন, তো ভয় পাইতাম, তো রাতের অন্ধকারের রুমে ভূত FM শুনতাম, ক্লাস বাবা মা জানলে হয়তো রাগ করতো দেখে ভূত FM শুনি। তো শুনতে শুনতে এট এ টাইম যখন 9-10 উঠি তখন ভাবতেছি যে ভূতের স্টোরিগুলো এগুলো বলে এগুলো আসলে কতটুকু বিলিভেবল কিংবা কতটুকু মানে বাস্তব আছে এর মধ্যে, তো আমি এ সম্পর্কে কিছু জানার খুব ইচ্ছে ছিল আমার। কৌতূহল বশত তো আমার ফ্রেন্ড জাকারিয়া আর আমরা একদিন আড্ডা দিচ্ছিলাম, আড্ডার বসে তো আমরা রেডিও ফুটি এই হরর ক্লাবের একটা ইভেন্টের কথা শুনলাম যে আপনারা একটা ক্লাব খুলবেন।
গত বছর?
হ্যাঁ, গত বছর তখন বলেছে আমাকেও, তো আড্ডার বসে ওর সময় শুনলাম, তো বললো চল একটা রেজিস্ট্রেশন করি, তো আমরাও এরকম নিয়ে যদি কোনো কোনো জায়গায় যেয়ে যদি ইনভেস্টিগেশন করতে পারি কিংবা আমরা যদি এটা কোনো প্রুফ পাই, জানলে আমরা তো এ সম্বন্ধে অনেক এক্সাইটেড, তো আমরা এগুলো সম্বন্ধে জানতে পারলে আমাদের ভালো লাগবে। তো আমরা ছোটবেলা থেকে যেহেতু শুনে শুনে ইয়ে করছি, তো এই জন্য রেজিস্ট্রেশন করা হয় এবং আপনার সাথে এখন প্রোগ্রামে আছি।
আচ্ছা আচ্ছা, তো যখন সেই স্কুলে থাকতে যখন শুনতেন তখন কি কখনো মনে হতো যে স্টুডিওতে এসে গল্প শেয়ার করবেন বা ঘটনা শেয়ার করবেন?
ছোট বয়সে অনেকের তো অনেক স্বপ্ন থাকে, যেমন ইচ্ছে থাকে যে আমি যদি এই জায়গায় যেতে পারতাম, এই জায়গায় এই প্রোগ্রাম করতে পারতাম। তখন মনে হতো রাসেল ভাইয়ের বয়স শুনে মনে হতো আরো অনেক অডিয়েন্স থাকতো, যে আমার যদি এরকম অপরচুনিটি থাকতো যে আমি যে শেয়ার করতে পারবো কিংবা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো,
মানে ওই ইচ্ছাটা তখন ছোটবেলায় ছিল।
হ্যাঁ, ছোটবেলায় ছিল, এখন আপনাদের মাধ্যমে হরর ক্লাবের মাধ্যমে আমরা এই ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।
ওকে, এবং আমরা সামনে আরো অনেক কাজ করবো একসাথে। আপনার এর আগেও এসেছেন এবং আমি আগেও বলেছি যে আপনাদের সাথে বাইরে কথা বলবো, আমার মনে হয়েছে যে না ইটস পসিবল। আপনারা তো যখন হচ্ছে হরর ক্লাবের আপনারা আপনাদের মেইল পাঠান বা আপনাদের ক্লাবের ডিটেলস যখন রেডিও ফুড থেকে পাঠান, তারও তো বেশ অনেক বছর মানে অনেকদিন পরে হচ্ছে, আপনারা যখন পাঠিয়েছিলেন তখন আপনারা কিসে পড়েন?
তখন আমি ইন্টারমিডিয়েট,
ইন্টারমিডিয়েট মানে কলেজে পড়তেন তখন আপনারা, এবং আপনারা হচ্ছে তারপর প্রায় অনেকদিন পরে এখন আপনারা স্টুডেন্ট, তারপর আপনারা সেই ক্লাব নিয়ে কিন্তু আপনারা এসছেন। এই যে মাঝখানের যে একটা গ্যাপ ছিল, সেই সময়টাতে কি মনে হতো যে মানে এই হরর ক্লাব নিয়ে কি তখন আর কোনো চিন্তা করেছিলেন নাকি সেটা একদম ভুলেই গিয়েছিলেন?
তখন চিন্তা বলতে আমরা ওই যে অনেকের থেকে শুনতাম, অনেককে আবার দেখে দেখে জিজ্ঞেস করতাম যে ভাই আপনার লাইফে কোনো এক্সপেরিয়েন্স কোনো
আছে, মানে ওই সময়ও কি আপনারা ভাবতেন যে না হরর ক্লাব যখন একটা বানিয়েছি তার একটা কাজ থাকবে?
হ্যাঁ হ্যাঁ, মানে এই ধরনের একটা চিন্তা ছিল যে এই মানে বিভিন্ন হরর যেসব ঘটনাগুলো ছিল মানে যা মানুষের জীবনে এগুলো ঘটে গেছে সেগুলো কালেক্ট করতাম, কিন্তু আসলে বেসিক্যালি ভাবি নাই যে ডাকবে অথবা আসবে আর কি।
তো আমরা এই ক্লাবটাকে নিয়ে আছে আছি ভূতেশ্বর হরর ক্লাবের স্টুডিওতে এই মুহূর্তে, এবং এই ক্লাবটা আমাদের সাথে থাকছে একদম শেষ পর্যন্ত। আর এর মাঝখানে বলে নিচ্ছি যে ফেসবুকে যারা যুক্ত হয়েছে তাদের কথাগুলো একটু না বলে নিলে তারা অনেকে মন খারাপ করে অভিমান হয়, তো আমরা একটু ফেসবুকের কমেন্টগুলো দেখে নিচ্ছি। সবুজ বিশ্বাস প্রায় নিয়মিত শ্রোতাই বোধহয় তিনি আমাদের, তিনি লিখেছেন মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে, দিস ইজ সবুজ বিশ্বাস এবং রোজিনা বিশ্বাস লিসনিং টু ভূত এফএম হরর ক্লাব, আই হ্যাভ সেন্ড এ ভেরি ইন্টারেস্টিং হরর স্টোরি বাট স্লিপিং গোস্ট গেটস মি টু স্লিপ। আচ্ছা, আপনার স্টোরি অবশ্যই মেইল করেছেন যেহেতু অবশ্যই আমরা পড়বো। আর আপনার ঘুমের সময় আপনার প্যারানর্মাল কিছু অভিজ্ঞতা হচ্ছে বোধ হয়, যাক আমাদেরকে মেইল করে পাঠান, এইখান থেকে আমরা আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব অবশ্যই আমাদের লিসেনারদের সাথে। প্রতিফ্রামে আপনি যদি পাঠান আপনার নিজের জীবনের ঘটনা সেটা অবশ্যই রাসেল ভাই শেয়ার করবেন লিসেনারদের সাথে, তবে সমাধানের পথ অবশ্যই আপনাকে খুঁজতে হবে যদি আপনি আসলে এটা যে খুব বেশি ডিস্টার্ব হয়ে থাকেন। নবীন আহমেদ আছেন আমাদের সাথে, লিখেছেন বরিশালের হলতা বন্দর থেকে শুনছেন এবং প্রতি বৃহস্পতিবার শুক্রবার তিনি শুনে থাকেন জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। সাইদ আছেন আমাদের সাথে এবং লিখেছেন যে সৃষ্টি ভাইয়া আই এম কামিং ইন উইথ ইউ টু ইউর শো, এবং তিনিও মুর্শিদাবাদ থেকে শুনছেন। ও অনেক ধন্যবাদ আপনাকে এত দূর থেকে শুনছেন। ফ্রিডম সচিব আছেন আমাদের সাথে রাজশাহী থেকে, তিনি শুনছেন এবং জানিয়েছেন যে একদম শেষ পর্যন্ত থাকবেন। শাকিব খান আমাদের সাথে আছেন বগুড়া থেকে, খুব ভালো লাগছে কিন্তু কেন ভয় পাই না বলতে পারো, এই প্রশ্নের আগেও আপনি করেছিলেন, আসলে এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই। মোহাম্মদ মুস্তাকিম আহমেদ আছেন আমাদের সাথে রংপুর থেকে আছেন, আশা করি স্টোরিগুলো ভালো হবে। হ্যাঁ, আমিও আশা করি স্টোরিগুলো ভালো হবে কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে স্টোরিগুলো। হ্যারি হোমস আছেন আমাদের সাথে, আচ্ছা আপনি কি শার্লক হোমসের ভাই নাকি? তিনি লিখেছেন এই শো ফর পারফেক্ট ফ্যান্টাসি আই বিলিভ। ও ঠিক আছে, আপনার বিশ্বাস যেন বজায় থাকে সেই চেষ্টা অবশ্যই থাকবে। মোহাম্মদ মাসুদ দাপি আছেন আমাদের সাথে, আই লাভ ভূত এফ এম শুনছি চিরং থেকে, আর এই মুহূর্তে আপনি শুনছেন ভূত এফ এম হরর ক্লাব। সজীব নিলয় আছেন আমাদের সাথে, শুনতে অনেক ভালো লাগছে, ময়মনসিং থেকে শুনছেন জিহাদ। রনি আছেন নোয়াখালী বেগমগঞ্জ থেকে, মুনমুন আছেন আমাদেরকে হ্যালো জানিয়েছেন, হ্যালো মুনমুন। ইনোসেন্ট সাকিব আছেন যশোর থেকে শুনছেন কম্বলের মধ্যে, আচ্ছা ঠিক আছে, তো হরর গল্প আসছে একটা, আরেকটু জাকিয়ে শুয়ে নিন। আফ্রিদি তুহিন আছেন আমাদের সাথে এবং তিনি এবং তার প্রেমিকা থেকে শুনছেন মাহে মুশফিক আকন্দ, অনেকটা ওয়েট করি এই দুইটা দিনের জন্য, বাহ খুবই ভালো লাগলো। মুশফিক আনন্দ জানিয়েছেন, আচ্ছা তিনি লিখেছেন হরর ক্লাব অসম, আরো অনেক 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 মোহাম্মদ মাশরাফি বিন দীপ আছেন আমাদের সাথে, শীতের রাতে ভয়ের সাথে আমি আছি, মাশরাফি বিন দীপ অশিষ্ট আছেন আমাদের সাথে, লিখেছেন আমি কিন্তু ভূত এসম হরর ক্লাবের সবচাইতে বড় ফ্যান, আচ্ছা সবচাইতে বড় ফ্যান শুনি, আপনার ভালোবাসায় এগিয়ে যাবে হরর ক্লাব, হ্যাঁ আর আপনি একদিন স্টুডিওতে চলে আসছেন, আমাদেরকে মেইল পাঠান, আপনাকে আমরা নিয়ে আসবো স্টুডিওতে। আফ্রিদি তুহিন আছেন আমাদের সাথে, নিয়াজ মোর্শেদ মান্না আছেন, মোহাম্মদ সৌমিক হাসান আছেন, অনেক অনেকগুলো নাম দেখতে পাচ্ছি। শহীদ বুদ্ধিজীবী দিবসের টেমপ্লেট দিয়ে একটা প্রোফাইল পিকচার বানিয়েছেন মোল্লা ভুট্টো, এবং তিনি তার সেই প্রোফাইল পিকচারটা কমেন্ট সেকশনে আপলোড করেছেন, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। হ্যাঁ শহীদের আজকের এই 14 ডিসেম্বর আসলে আমাদের সেই শহীদের কথা, বুদ্ধিজীবীদের কথা মনে পড়ে, এবং বুদ্ধিজীবীদের সেই ঘটনাগুলো যখন আমরা শুনি তখন আসলেই কিন্তু খুব মানে মন খারাপ করার মতোই একটা ব্যাপার, পরিবারের সদস্যদের সামনে দিয়ে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আপনি হয়তো আপনারা হয়তো জানেন যে কার্ফিউ চলার কারণে সারা ঢাকা শহরে কিন্তু কোনো কমিউনিকেশন ছিল না, মানে যখন প্রায় অনেক দিন যাবত কিন্তু এই হত্যাযজ্ঞটা চলেছে, কিন্তু যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে কোনো ফ্যামিলির লোকজনই জানতো না যে এরকম একটা কিছু হচ্ছে, যখন দেশ স্বাধীন হলো তখন সবাই জানতে পারলো যে এই কিছুদিনের ভেতরে এই বুদ্ধিজীবীদের যে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু মানুষজন আর পরে জানতে পেরেছিল যে এরকম একটা বিশাল হত্যাযজ্ঞ হয়েছে। কার্ফিউর কারণে কিন্তু কমিউনিকেশন একদমই ছিল না, কাজেই যখন মানুষজন বুঝে নিচ্ছে যে হয়তো আমাদের বিজয় আসন্ন, ঠিক সেই সময় আলবদর বাহিনী আমাদের দেশের সেই মাথাগুলোকে মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, হয়তোবা এখনো তার প্রভাব কাটে উঠতে পারেনি, তবে সেই প্রভাব কাটে উঠুক বাংলাদেশে প্রত্যাশা থাকছে। আপনারা শুনছেন ভূত এফএম হরর ক্লাব, আর আমাদের সাথে যুক্ত আছে আমাদের আজকে হরর ক্লাবের যে দুজন বন্ধু জাকারিয়া এবং লাবিব। তো জাকারিয়া লাবিব, আপনারা ভূতের গল্প কি পড়েন? খুব বেশি পড়া হয় না বোধ হয় নাকি?
না এখন ইউনিভার্সিটি লাইফে পড়া হচ্ছে না,
ইউনিভার্সিটি তো ফেলে পড়ছি। এমনিতে আপনারা ফেভারিট রাইটার কে আপনাদের?
আমার হুমায়ুন আহমেদ ছিল।
ওকে,
আমারও হুমায়ুন আহমেদ স্যারের বই পড়া হতো।
আচ্ছা হ্যাঁ, হুমায়ুন আহমেদ আমারও অনেক প্রিয় একজন লেখক, এবং আমিও একটা সময় পর্যন্ত প্রচুর হুমায়ুন আহমেদ পড়েছি, হুমায়ুন আহমেদের বই পড়ে কেঁদেছি, এবং হুমায়ুন আহমেদেরও কিন্তু ভূতের গল্প নিয়ে একটা সংকলন আছে, খুব চমৎকার একটা সংকলন, সেটা পড়ে দেখতে পারেন, এবং তার সম্পাদিত বইও আছে যেখানে তিনি বাংলাদেশের প্রখ্যাত রাইটারদের হরর গল্পগুলো নিয়ে তিনি সম্পাদনা করে একটা বই বের করেছিলেন, তার প্রিয় ভৌতিক গল্পগুলো, সেখান থেকেও কিন্তু আমরা গল্প নিয়ে আসি। তো আজকে আমরা যে গল্পটা শুনবো, এখন আমরা যে গল্পটা শুনবো, সেই গল্পটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় খুবই পরিচিত একজন লেখক, তার লেখা অসংখ্য গল্প উপন্যাস রয়েছে, আমরা তার হরর গল্পটা এই মুহূর্তে নিয়ে এসেছি আপনাদের জন্য, এই গল্পটা শুনেন, আমরা আবারও ফিরে আসব আপনার কথায়, এবং এই গল্পটা ঠিক পরপর আমরা একটা গান শুনবো, এবং এই গানটা বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধার, তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, এবং তিনি প্রচণ্ড বয়সেও একজন যুবক ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত একজন যুবক, প্রচণ্ড বয়স হয়ে যাওয়ার পর একজন যুবক, যিনি কি বলা যায় যার আসলে কথা আসলে বলে শেষ করা যাবে না, অনেক কথা বলতে হবে তাকে নিয়ে, রুমি স্কোয়াড বলছেন, ক্র্যাক প্লাটুনের হয়ে তিনি যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি, আজম খান, রেল লাইনের ধারে বস্তিতে একটা ছেলেকে মরে পড়ে থাকতে দেখে তিনি তার বুক থেকে কষ্টে গান বেরিয়ে এসেছিল, রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে। এই গানটি শুনবো আমরা স্টোরিটার ঠিক পর পরে, আজকে আমরা পুরো আওয়ারটাই আমরা চেষ্টা করবো বাংলা গান এবং আমাদের মাটির আমাদের প্রাণের গানগুলো, আমাদের দেশাত্মবোধক গানগুলো এবং দেশকে নিয়ে লেখা গানগুলো, সেই গানগুলো আমরা আজকের এই 3 ঘন্টায় আমরা প্লে লিস্টে রাখার চেষ্টা করেছি, কাজে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পুরো সময়টা, সঙ্গে থাকুন শুনতে থাকুন রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ডু ফুর্তি।
টেলিফোন তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে,
6491 6491 6491।
সকাল থেকে ডায়াল টোন নেই, টেলিফোনের হরেক গন্ডগোল থাকে বটে, কিন্তু এই অভিজ্ঞতাটা নতুন, গলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর, খুব উদাসীন। প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করার ছিল, করতে পারল না। কিন্তু কথা হলো, একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার চারটে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে, কেন, এর কারণ কি? ঘড়ির সময় জানার জন্য বিশেষ নম্বর ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে, কিন্তু এ তো তা নয়। মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায়, কিন্তু এই ঘোষণা বদলাচ্ছে না। অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল। তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় অফিসার, বহু বছর দিল্লিতে ছিল, সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে। কোম্পানি তাকে বাড়ি, গাড়ি ও টেলিফোন দিয়েছে। তার আগে এই পদে ছিলেন কুরুপ্পু নামে দক্ষিণ ভারতের একজন লোক। তিনি রিটায়ার্ড করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করেছেন বলে শুনেছে প্রদীপ। খুবই দক্ষ ও অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি। রিটায়ার করার বয়স হলেও কোম্পানি তাকে ছাড়তে চায়নি, বরং আরো বড় পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল। কুরুপ্পু কিছুতেই রাজি হননি। দুপুরে লাঞ্চের আগে সে একটা পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নম্বরটার বোতাম টিপতেই আচমকা সেই উদাসীন গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল, 6491। তারপরই অবশ্য কণ্ঠস্বর থেমে গেল। প্রদীপ খুবই অবাক হয়েছিল। সামনে নিয়ে বাকি নাম্বার ডায়াল করতে রিং বাজলো এবং ওপাশে একজন ফোনও ধরল। প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল। এই ফোনেও কণ্ঠস্বরটা এলো কি করে? এসব হচ্ছেটা কি? কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ নেই। তার মা, বাবা, বোন, ভাই সব দিল্লিতে। সে বিয়ে করেনি, একা থাকে। একজন রান্নার ঠিকে লোক রেঁধে দিয়ে যায়, আর ঘরদোর সাফ করা, বাসন মাজা ও কাপড় কাচার জন্য ঠিকে একজন কাজের মেয়ে আছে। তারা কেউ বাড়িতে থাকে না। আলিপুরের নির্জন অভিজাত পাড়ায় তিনতলার মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা। তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নম্বর ডায়াল করল এবং শুনতে পেল ওপাশে রিং হচ্ছে। মাত্র তিনবার রিং বাজতেই কে যেন ফোনটা উঠালো, কিন্তু কথা বলল না। প্রদীপ বলল, হ্যালো
হ্যালো,
কেউ জবাব দিল না। কিছুক্ষণ পর ফোনটা কেউ আস্তে নামিয়ে রাখল। দুপুরবেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে এলো। এসব হচ্ছেটা কি? যদি রং নম্বরে হয়ে থাকে তাহলে তো ওপাশ থেকে কেউ না কেউ সাড়া দেবে। বিকেলে পার্টি ছিল, ফ্ল্যাটে ফিরতে একটু রাতি হয়ে গেল তার। আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তাটা দেখা দিল। সে অলৌকিকে বিশ্বাসী নয়, কিন্তু কোন ব্যাখ্যাও তো পাওয়া যাচ্ছে না। দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল, তবে আলো জ্বেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ভয় ভয় ভাবটা কেটে গেল। তবে ফোনটার ধারে কাছে সে আর গেল না। প্রদীপের গভীর ঘুম ভাঙল রাত দুটো নাগাদ। হলঘরে ফোন বাজছে। ঘুম চোখে এসে তড়াক করে লাফিয়ে ওঠে। দিল্লিতে মা বাবার শরীর খারাপ হলো না তো? ফোন ধরতেই শিউরে উঠল সে। সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা বলতে লাগল,
6491 6491 6491।
ফোনটা রেখে দিল সে। বাকি রাতটা আর ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত। তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ যখন কম্পিত বক্ষে গিয়ে টেলিফোন ধরল, তখন একটা অমায়িক কণ্ঠস্বর বলল,
স্যার আপনি টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল, কিন্তু আমরা টেস্ট করে দেখেছি আপনার লাইনে তো কোনো গন্ডগোল নেই, লাইন তো চালু আছে।
কিন্তু আমি যে টেলিফোনে একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি।
হয়তো ক্রস কানেকশন হয়ে গিয়েছিল, আমাদের যন্ত্রপাতি সব বহু পুরনো, তাই মাঝে মাঝে ওরকম হয়। আপনি ডায়াল করে দেখুন, এখন লাইন ঠিক আছে।
বাস্তবে কি, লোকটা কানেকশন কেটে দেওয়ার পর ডায়াল টোন চলে এলো, এবং অফিসের নাম্বার ডায়াল করতেই লাইনও পেয়ে গেল প্রদীপ। ফোন স্বাভাবিক হলো বটে, কিন্তু প্রদীপের মাথা থেকে 6491 গেল না। কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নম্বরটা মনে পড়তে লাগলো, এক আধবার প্যাডে নম্বরটা লিখেও ফেলল। বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির ওপর টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হল। 2491 অর্থাৎ 91 সালের 2 এপ্রিল। 6491 মানে কি এপ্রিলের 6 তারিখ? কথাটা টিকটিক করতে লাগলো মাথার মধ্যে। অফিস থেকে বেরিয়ে এসে গেল একটা ক্লাবে টেনিস খেলতে, তারপর একটা হোটেলে রাতে খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো। টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে খুব ঘুম পাচ্ছিল। শোয়ার আগে সে সব ভয়ে টেলিফোনটার দিকে চেয়ে রইল। দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার। ফোন করাটা কি উচিত হবে? যদি আবার না, ফোন তুলে ডায়াল টোনই পাওয়া গেল, দিল্লির লাইনও পাওয়া গেল একবারই। মা বাবা ভাই ও বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগলো। আজ শুয়েই ঘুমিয়ে পড়ল। 3-4 দিন আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না, টেলিফোন স্বাভাবিক। দুশ্চিন্তা বা উদ্বেগ আস্তে আস্তে সরে যেতে লাগলো মন থেকে। কিন্তু রোববার সকালে গলফ খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ, হঠাৎ টেলিফোন বেজে উঠল। প্রদীপ অন্যমনস্কভাবে টেলিফোন তুলতে এসেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল। সকালের আলোর মধ্যেও ভয়ে হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ। চিৎকার করে বলল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? অবিচলিত কণ্ঠস্বর একইভাবে বলে যেতে লাগলো,
দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে।
প্রদীপ চিৎকার করে ধমকালো, দু একটা নির্দোষ গালাগালও দিল, কাকুতি মিনতি করল। কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে গেল। এপ্রিলের কলকাতা এমনিতেই গরম, ফোনে চেঁচামেচির পর আরো ঘেমে উঠল সে। ফোনটা রেখে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। এর মানে কি? হঠাৎ খেয়াল হলো আজ এপ্রিলের 6 তারিখ। 6491 আজকের দিনটা সম্পর্কে কেউ তাকে কিছু বলতে চাইছে কি? কি বিশেষত্ব দিনটার? আজ তো চমৎকার একটা দিন, আজ সারাদিন তার দারুণ প্রোগ্রাম। তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মান্টু সিং সরখেরিয়ার আমন্ত্রণে তারা আজ যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাইওয়ের কাছে সরখেরিয়ার বিশাল বাগান বাড়িতে। সকালে সেখানে গলফ আর টেনিসের আয়োজন, দুপুরে বিশাল লাঞ্চ, সন্ধ্যেবেলায় হাই টি, তারপর গান বাজনাও হবে, একেবারে ডিনার সেরে ফেরার কথা। এমন চমৎকার মজায় ভরা দিনটা নিয়ে চিন্তা করার কি আছে? ফুরফুরে হাওয়ায় হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে সরখেরিয়ার বাগান বাড়িতে পৌঁছানোর সময় দুশ্চিন্তাটা কখন উড়ে গেল? অনেক অতিথি জড়ো হয়েছে, হাসি হট্টগোল চলছে, গলফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ এক কাপ কফি খেয়ে নিয়ে। সরখেরিয়ার খামারের পাশেই গলফের বিশাল মাঠ, মাঝে মধ্যে ছোপ জঙ্গল, জলা, অনেক গলফ খেলোয়াড় জড়ো হয়েছেন। খেলতে খেলতে সব দুশ্চিন্তা সরে গেল মাথা থেকে। বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল। প্রদীপ বল খুঁজতে সেখানে ঢুকল। জায়গাটা যেন অন্ধকার এবং দুর্গম, কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে এই জঙ্গলটি পেরোতেই হবে। সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খুঁজবার সময় আচমকাই একটা দুরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে হঠাৎ বলে উঠল,
দিস ইজ দ্য ডে।
একটা ক্লিক করে শব্দ হলো কোথাও, সন্দেহজনক কিছু নয়। কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয়ই যেন কিছু জানান দিল। সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গেই বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ হলো। গাছের গোটা কয়েক ডাল প্রচণ্ড শক্তিশালী বুলেটের ঘায়ে ভেঙে পড়ল। তারপরে একজোড়া পায়ের দ্রুত পালানোর শব্দ। প্রদীপ যখন উঠে বসল তখন খানিকটা হতভম্ব হয়ে চারদিক দেখল। সে কেউ তাকে মারার চেষ্টা করেছিল? কিন্তু খুবই সামান্যর জন্য বেঁচে গেছে সে। উঠে গায়ের ধুলো টুলো ছেড়ে চারদিকটা দেখলো সে। তাকে মারতে চায়? কেনই বা? বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি, তার কারণ আশেপাশে অনেকেই শিকারে বেরিয়েছে, বন্দুকের শব্দ হচ্ছেও আশেপাশে। সারাদিনটা খুব অন্য মনস্কতার মধ্যে কেটে গেল প্রদীপের। ঘটনাটার কথা সে কারো কাছে প্রকাশ করল না। রাতে বাড়ির ধীরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেওয়া হচ্ছিল তাকে, কিন্তু কেন, কে দিচ্ছিল? রাত 10:30 নাগাদ টেলিফোন বেজে উঠল।
সব হয়ে টেলিফোন ধরল প্রদীপ।
হ্যালো? ওপাশ থেকে একটি ভরাট গলা তার নম্বরটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করলো, এই নম্বর তো? হ্যাঁ, আপনি কে?
আমি কুরুপ্পু। আপনি?
প্রদীপ রায়।
ও হ্যাঁ, আমি আপনার নাম জানি, দিল্লিতে ছিলেন। শুনুন, জরুরি একটা কথা আছে। সরকারি আর 1,24,00,000 টাকার একটা বিল আছে, আপনি কি সেটা পাশ করে দিয়েছেন?
না, বিলটা একটু ইরেগুলার, ক্লারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি।
খুব ভালো, ওই বিলটা একদম জাল, কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে, সরকারি আর বিপজ্জনক লোক।
বোধহয় আপনি ঠিকই বলেছেন, আজ কেউ আমাকে খুন করার চেষ্টা করেছিল।
হ্যাঁ, এরকম ঘটনা আরো ঘটতে পারে, কিন্তু ভয় পাবেন না, টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন।
এইবার প্রদীপ চমকে উঠল। হ্যাঁ, টেলিফোনেও একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে।
কুরুপ্পু স্নিগ্ধ গলায় বললেন, জানি মিস্টার রায়, ভূত মাত্র কিন্তু খারাপ নয়, অন্তত এই ফ্ল্যাটটায় যে থাকে সে খুবই বন্ধু ভূত, তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না, ভয়ও পাবেন না, তাহলেই নিরাপদে থাকতে পারবেন। বিপদের আগেই সে সাবধান করে দেবে, আমাকে অতীত তার পরামর্শে আমি রিটায়ার করে এখন ফুলের চাষে মন দিয়েছি। আচ্ছা, গুড নাইট।
প্রদীপ হাতের তথ্য টেলিফোনটার দিকে হাঁ করে চেয়ে রইল।
লালন ফোকরক জারি কীর্তন, লালন ফোকরক জারি কীর্তন, ভিরা কবি গান জ্যাজ ফিউশন, ভিরা কবি গান জ্যাজ ফিউশন, রাবলু থেকে ভাটি আলি, রাবলু থেকে ভাটি আলি, কাওয়ালি যার যা তুমি সাথে রেখো না মনে, তুলন হবে সবই আমার ইচ্ছে আমার গানে।
12 রকম মানুষের 13 রকম চাওয়া, আর গানের বেলায় তো কথাই নেই, তাই তো বাংলা লিঙ্ক নিয়ে এলো আমার ইচ্ছে আমার গান। সারাদিন পূর্তি ফেসবুক পেজে আপনার ফোন নাম্বার আর লোকেশন সহ জানিয়ে দিন কোন গান শুনতে চান, আর সন্ধ্যা 7:00 থেকে 8:00 শুনুন আপনার রিকোয়েস্টেড সং অনলি অন রেডিও ফুর্তি। বাংলা লিঙ্ক, আমার ইচ্ছে আমার গান।
আরে শোনো শোনো ভাই বোনেরা, শোনো দিয়া মন, শীতের হাওয়ায় মিঠা পানে মধু পিঠার উৎসবন, মধু পিঠার উৎসবন, ভাই বোন বলি শোনো। আরে পিঠা হইলো ওর সাথে শীতের গুণগান, গ্রাম বাংলার হাজার পিঠা মিঠা শীতের খান, সুরে সুরে বলি, সুরে সুরে বলি, সুরে 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 মাতা মাতি পিঠা খাওয়া দাওয়া,
গরম পাহাড়ি সব পিঠা খেতে চলে আসো দেশের সবচেয়ে বড় মধু পিঠা উৎসবে। শুধু পিঠা নয়, চলবে কনসার্ট সহ গরম গরম ব্যাপার। 15 ও 16 ডিসেম্বর হালিশহর হাউজিং স্টেট মার্ট চট্টগ্রাম, তোমার অপেক্ষায় মোজো অন্তরিজন।
This song is presented to you by Airtel.
গাইতে পারি নিজের দেশের গান, আমি হল দেখা বাংলা মুভির ফ্যান।
আমরা জিততে অনেক কিছু, তাই বিজয় মাসে আমার প্রশ্ন, তুমি আর তোমার ফ্রেন্ডরা কি কি জিতছো 16 ডিসেম্বরে? টেক্সট করো বা ফেসবুকে এয়ারটেল বাস পেজে গিয়ে কমেন্ট করো উইথ দ্য হ্যাশট্যাগ 016 জিতছি। আমরা শুনতে চাই তোমাদের জেতার গল্প। এয়ারটেল, বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক।
গল্পটা শুনেই আবার চলে আসলাম, কারণ আরো একবার একটু জানিয়ে দিতে চাই যে ভূত এফএম হরর ক্লাবের যত বন্ধুরা আছেন, যারা হরর ক্লাব খুলতে চাচ্ছেন, আমি কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্ট দেখেছি যে মেইল এসেছে, যেন আরো একবার জানিয়ে দেওয়া হয়। আরো একবার জানিয়ে দিচ্ছি, আপনার ক্লাবের কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং জানাবেন কিভাবে, আমাদেরকে মেইল করবেন bhutfm@radiofurti.fm, এখানে আমাদেরকে মেইল করে দিবেন। আর একটা জিনিস আপনাদের একটু বলতে চাই, সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানিতে এক্সট্রা আলু চটপটির দোকানে এক্সট্রা একটু টক সাথে এক্সট্রা ঝাল, ভাবতেই যে জল চলে আসছে আমার, কিন্তু এমনিতে এখন খিদে পেয়ে যাচ্ছে। যাই হোক, এমন এক্সট্রা পেতে আমাদের সবারই ভালো লাগে, তাই না? আর হ্যাঁ, স্টার 123 স্টার 75 হ্যাঁ স্টার করেছে, কোনো পরিমাণ রবি রিচার্জ করলে আপনি পাচ্ছেন মূল অ্যাকাউন্টে এক্সট্রা ব্যালেন্স। বিস্তারিত জানতে ভিজিট করুন ravi.com.bd। এই চমৎকার অফারটির কথা ভাবতে ভাবতে আমরা আবারও চলে যাচ্ছি একটা গানে, এবং গানটা কার গান? পপ গুরু আজম খানের গান। আজম খানের গান শেষে আমরা ফিরে আসবো আপনার কথা এবং আমাদের সাথে আজকে যে হরর ক্লাবটি রয়েছে তাদের কথায়। কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুটি, রেডিও এফএম 240।
শুক্রবার রাত 11টা পুরো সাত উইথ গ্রামীণ
আরে শোনো শোনো ভাই বোনেরা শোনো দিয়া মন, শীতের হাওয়া মিঠা পানে মধু পিঠার উৎসবন, মধু পিঠার উৎসবন, ভাই বোন বলি শোনো, আরে পিঠা হইলো ওর সাথে শীতের গুণগান, গ্রাম বাংলার হাজার পিঠা মিঠা শীতের খান, সুরে সুরে বলি, সুরে সুরে বলি, সুরে 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 মাতা মাতি পিঠা খাওয়া দাওয়া, গরম
পাহাড়ি সব পিঠা খেতে চলে আসো দেশের সবচেয়ে বড় মজো পিঠা উৎসবে। শুধু পিঠা নয়, চলবে কনসার্ট সহ গরম গরম ব্যাপার। 15 ও 16 ডিসেম্বর হালিশহর হাউজিং স্টেট মার্ট চট্টগ্রাম, তোমার অপেক্ষায় মজো অন্তরিজন।
হাতি হাতি তাপা সুরে সুরে সৃষ্টি, গানের পিঠে গান গানে টানে গান, হ্যালো হ্যালো আর যে কথা কি যে মিষ্টি, সেই থেকে শুরু প্রসাদ ফুটি, আজ তাই গান গাই লেটু ফুটি।
ছিল একটি ছেলে মা তার সাথে, ছেলেটি মরে গেছে ভায়া আমার বাংলাদেশ।
শুনছেন রেডিও ফুর্তি 88.5, আর এই মুহূর্তে চলছে ফুর্তি FM হরর ক্লাব। সৃষ্টি আছি আপনার সাথে, আর আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে যে বন্ধুরা আছেন তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছি। সঞ্জীব আপনারা আছেন, আজ কেন জানি এত ভালো লাগছে গানগুলো শুনে। দেশের গান শুনলে ভালো লাগাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এবং ভালো লাগুক সেটাই আসলে চাই। শাওন শেখ আছেন আমাদের সাথে, লিখেছেন গোপালগঞ্জ থেকে। জাহিদুল ইসলাম লিটু আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে, শুনছেন। তারপর থারাক ইসলাম আছেন নারায়ণপাড়া নাটোর থেকে, গল্পটা খুবই ভালো আছি শেষ পর্যন্ত। আচ্ছা, গল্পটা খুবই ভালো আছি শেষ পর্যন্ত, মাঝখানে কোনো বিরাম চিহ্ন নেই। বিরাম চিহ্ন না থাকার কারণে কিন্তু অনেক জটিলতা সৃষ্টি হয়, এরকম কিছু কৌতুক প্রচলিত আছে যে এখানে এই কাজটি করিবেন না, করিলে এত টাকা জরিমানা। তো ওই কমাটা যদি নায়ের আগে পড়ে যায়, আগে পড়ে জাস্ট বসালেই কিন্তু অর্থ টোটাল চেঞ্জ হয়ে যায়। তো আমি হচ্ছে এই কমেন্টটা পড়তে গিয়ে এরকম একটা বিড়ম্বনা করেছিলাম, কোনো জ্যোতি চিহ্ন ছিল না, কমা দেখা ছিল না তো মাঝখানে। যাই হোক, তবে যেটাই বলি, সবসময় যেটা বলি যে আসলে লেখাটা যাই হোক না কেন, মানে সেই মনের ভেতরে ভালোবাসাটা, মানে চাটা যেরকমই হোক না কেন, চাটা বানিয়েছেন সেই ভালোবাসাটা সেই চা বানানোর ভিতর ছিল, সেটাই আসলে অনেক বড় পাওয়া, সেই ভালোবাসাটাই বড় পাওয়া। যাই হোক, অনেক কথা চলে যাচ্ছি, তো কথা যাওয়ার আগে আবার বলছি যে আমরা শুনলাম এই মুহূর্তে যে গল্পটা, সেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্প টেলিফোনে। তো গল্পটা আশা করি ভালো লেগেছে আপনাদের সবার, মানে কিছুটা অবাস্তব চিন্তা থেকেই হয়তো বানানো গল্পটা, কিন্তু ফিকশন সৌন্দর্যটা, সেই কল্পনার মাধুর্যটাই হচ্ছে ফিকশনের সৌন্দর্য। তো কল্পনাটা কত সুন্দর এবং এনভায়রনমেন্টগুলো ক্রিয়েট করেছেন কত সুন্দরভাবে, জানি না যে গল্পটা শোনার পরে আপনাদের কাছে ফিলিংসটা ঠিক ওই রকম হয়েছে কিনা, তবে গল্পটা পড়ার সময় ফিলিংসটা আমার, আমি সবসময় বলে থাকি যে যে গল্পগুলোই আসলে আপনাদেরকে শোনানো হয়, সেই গল্পগুলো যখন আমি আর কি এমনিতে তো মানে আপনাদেরকে যেটা আপনারা শোনেন গল্পটা, তার আগে অনেক প্র্যাকটিস বা অনেকটা পড়া লাগে আসলে, ঠিক আছে, মানে সেই যখন পড়া হয় প্রথমবার যখন পড়া হয় তখন কিন্তু সেই গল্পের মূল ফিলিংসটা পাওয়া যায়, এবং আমি সেই ফিলিংসটা পেয়েছিলাম। যখন গুলিটা করা হয় তখন আমারও মনে হচ্ছিল যে হ্যাঁ, একটা মানে একটা ভীতিকর যে সিচুয়েশনটা, সিচুয়েশনের ফিলিংসটা আমার ভিতরে এসেছিল, যাই আপনাদের ভিতর যদি এসে থাকে আমাদেরকে জানাবেন তাহলে কি হবে, সেই ভালো লাগার কথা আমাদের জানাবে। এই কাজগুলোর পেছনে যে ইন্সপিরেশন, সেই ইন্সপিরেশনটা হচ্ছে আপনার এই কথাগুলো। তো আমাদের সাথে আজকে যুক্ত আছে ঢাকা থেকে, ধানমন্ডি থেকে এসছে একটি হরর ক্লাব, এবং এই হরর ক্লাবের জাকারিয়া এবং লাবিব আছেন আমাদের সাথে। তো জাকারিয়া এবং লাবিব, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি হরর ক্লাবের আজকের এপিসোডে। আপনারা এসছেন এবং আপনারা আছেন একদম শুরু থেকে আছেন, আগে বলেছি যে এই দুজন আজকে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের অনুষ্ঠানটা এই অন এয়ার রুমে থেকেই তারা মানে দেখছেন শুনছেন। তো কেমন লাগছে এখন পর্যন্ত জাকারিয়া?
আমার খুব ভালো লাগছে, আমি এনজয় করছি।
ওকে, লাভ ইট। আপনার ভেতর আসতে পারে, আপনিও এটা অনেক রুমে এসে আমাদের স্টুডিওতে এসে আড্ডায় যুক্ত হতে পারেন। কি করতে হবে আপনাকে? আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে মেইল করতে হবে, মেইল করবেন এখানে আপনি মেইল করবেন এবং সাবজেক্ট লিখবেন হরর ক্লাব। তো আমরা বলেছিলাম যে হরর ক্লাব নিয়ে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসে যাব, এবং সেই অ্যাক্টিভিটিস গুলো অনেক সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটিস, আমরা চাই যে ভূতের ফ্যামের যত ফ্যানরা যারা আছেন তারা কিছু একটা করুক। তো সেই কিছু একটা করার ইচ্ছা থেকে কিন্তু হরর ক্লাবের উৎপত্তি। হরর ক্লাবে আমরা আগের এপিসোডে বলেছিলাম যে আগে যে ক্লাবটি এসেছিল তারা একটা স্টোরি কম্পিটিশন করতে চায় এবং তারা থিয়েট্রিক্যাল কিছু কাজ করতে চায়, এবং এটা কিন্তু আমার কাছে খুব মজার একটা আইডিয়া মনে হয়েছে, তাই না? যে যদি আমরা এরকম কোনো থিয়েট্রিক্যাল কাজ করতে পারি কিংবা স্টোরি রাইটিং কম্পিটিশন করতে পারি, মানে ড্রয়িং কম্পিটিশন করতে পারি, অনেক কিছু করতে পারি, এবং বিভিন্ন উৎসবেও আরো অনেক কিছু আমরা আমরা পুরো বছরে হয়তো একটা মেগা কোনো ইভেন্টও করতে পারি, এবং সেখানে হয়তো সারা বাংলাদেশের ভূতের ফ্যানের যত ফ্যানরা আছেন এবং যারা হরর ক্লাব করছেন, সারা বাংলাদেশের হরর ক্লাবগুলোকে আমরা সেখানে নিয়ে আসবো। তো তার আগে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনাদের এই যে ক্লাবের প্রতি আগ্রহের জায়গাটা সৃষ্টি হলো, যে আপনাদের ক্লাব মানে অ্যাক্টিভিটিসের এক্সপিরিয়েন্স আছে নাকি, বা আপনারা এইগুলোতে ইন্টারেস্টেড নাকি আগে থেকে?
হ্যাঁ ছিল, আমি স্কুল লাইফে ডিবেট ক্লাব করতাম ডিবিএসসিতে।
ওকে,
আর স্কুল লাইফ থেকে বিএনসি থেকে করি।
ওকে, তাহলে তো আপনি মানে অনেক ফিট বোঝায় না?
মানে আসলে তখন করা হতো, মানে স্কুল কলেজ লাইফে করেছি, ন্যাশনাল ক্যাডেট কোরে ক্যাডেট ছিলাম।
আচ্ছা,
আর মানে আসলে মিলিটারির প্রতি একটা আকর্ষণ ছিল আর কি।
আর্মির প্রতি?
হ্যাঁ, মিলিটারি।
আচ্ছা আচ্ছা,
সেকেন্ড লাইন বলা হয়, ডিফেন্স লাইন।
আচ্ছা আচ্ছা, ফাইন। তো এখন কি সেই ইচ্ছাটা কি একটু সরে গিয়েছে এখন? যারা এই কি বলা যায় জলপাই রঙের এই পোশাক পরে আমাদের নিরাপত্তার জন্য এবং দেশের জন্য যারা কাজ করে যাচ্ছেন, দেশের বাইরে যারা বিভিন্ন ধরনের মানে কাজে অংশ নিচ্ছেন, দেশের মুখ উজ্জ্বল করছেন, এবং আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী তারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় তারা শান্তি স্থাপনের জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করছেন, নিজের পরিবার পরিজন রেখে তারা কাজ করছেন, আমাদেরকে অনেক নাম উজ্জ্বল করছেন, তাদের প্রতি আরো একবার শ্রদ্ধা আধুনিক যুগের এই যোদ্ধাদের জন্য। শুনছি রেডিও ফুর্তি 88 FM। লাভিদ, আপনার কাছে এইবার জানতে চাইতে হচ্ছে আপনার ক্লাব অ্যাক্টিভিটিস এর এক্সপেরিয়েন্স কি? আপনিও কি ডিবেট করতেন?
হ্যাঁ, আমি ডিবেট করতাম বিটিএসসিতে। আমার
আপনার দুজন কি একই সাথে?
হ্যাঁ, একই সাথে।
একই টিমে আপনারা ডিবেট করতেন?
হ্যাঁ, আমি স্কুল লেভেলে স্কাউটিং করতাম।
আচ্ছা, স্কাউটিং করতেন?
হ্যাঁ, কাপ করতাম, স্কাউটিং করতাম। আমি বিএনসিসিও ছিলাম।
অনেক কিছু করেছেন আপনি।
হ্যাঁ,
আপনি খেলাধুলা করেন?
খেলাধুলা আমি করতাম, ক্রিকেট প্র্যাকটিস করতাম আবহাওয়াতে।
আচ্ছা, ও ওয়াও,
8 থেকে 10 পর্যন্ত প্র্যাকটিস করেছি।
বাবা, তো তারপর খেলাধুলাটা কি ছেড়ে দিয়েছিলেন?
তারপরে পড়ার প্রেসারে আমাদের
মানুষের প্যাশন যে জায়গাটাতে সেটাই আসলে মেইন ফোকাসে আসা উচিত, জানি না, হয়তো বা অনেক কারণেই আমাদের এই দেশে বা আমাদের সমাজে হয়তো অনেক সময় সেটা হয় না, তবে যেটা আমরা করি সেটাই যদি অনেক ভালো লাগা থেকে করতে পারি, হয়তো এখানে অনেক ভালো করা যায়। তো আপনি তো মানে এই যে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিদের সাথে যুক্ত ছিলেন, মানে স্কাউটিং করতে গিয়ে তো আমি যেটা জানি যে ক্যাম্প হয়।
হ্যাঁ,
আমি নিজেও ক্যাম্পে গিয়েছি, তো ক্যাম্পটা অনেক মজার হয়, তাই না? ক্যাম্পের শেষে বোধ হয় একটা অনুষ্ঠান হয়,
তাবু জলসা বলে।
হ্যাঁ 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 হ্যাঁ,
তাবু জলসা বলে।
জাম্বুরিতে গিয়েছিলেন কখন?
হ্যাঁ, আমি জাম্বুরি করেছি 2008। সেটা হচ্ছে আপনার বর্ডারের মানে খুব কাছে ছিল, যশোরের লাস্ট প্রান্তে, ইন্ডিয়ান বর্ডারের কাছে।
ওকে,
ওখানে আমার একটা ভূতের অ্যাক্টিভিটিস আছে, আমি নিজে সেখানে দেখেছি আর কি,
জাম্বুরিতে গিয়ে।
হ্যাঁ, জাম্বুরিতে গিয়ে। ওখানে আমার পাশের টেন্টের একজন মেট ও গিয়েছিল।
কি রকম ছিল ঘটনাটা আমরা একটু শুনি?
ঘটনাটা ছিল যে আমাদের টেন্টটা ছিল একবারে সব পুরো ক্যাম্পের লাস্ট প্রান্তে, লাস্ট প্রান্তের শেষের তিনটা টেন্টের আগের টেন্টটা ছিল আমাদের, তার পাশের টেন্টটা ছিল মানে যার ঘটনাটা আমি বলতে যাচ্ছি।
আচ্ছা,
তো আমাদের প্রতিটা টেন্টের একজন করে টেন্ট সুপারভাইজার ছিলেন।
ওকে,
তিনি একটা প্রতিষ্ঠান থেকে যেতেন। তো যে ছেলেটার কথা বলছি, ও আমাদের যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে গিয়েছে আর কি ওখানে ক্যাম্পে। তো প্রতি রাতে দেখা যেত যে আমার ফার্স্ট অফ অল ওনার ট্রেন সুপারভাইজার থেকে আমরা শুনেছি ঘটনাটা। তো ট্রেন সুপারভাইজার বললো যে আমি যখন রাতের বেলা ঘুমাই তখন আর কি টেন্টেই ছেলেরা থাকে না, কিংবা সারাদিন আমরা এত খাটাখাটনি করি, আমাদের বিভিন্ন ট্রেনিং করাতো, অনেক ট্রেনিং আমরা করতাম, কিন্তু ট্রেনিং করার পর কিন্তু অনেক একটা শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসে। তো ও আমরা ক্লান্তির ইয়েতে আমরা খাওয়া দাওয়া করতাম আরো বেশি করে, যে সামনে আরো কাজ আছে, ভালো মতো খেয়ে দিয়ে একটু ফিট থাকি। তো টেন সুপারভাইজার বলতো ও সেরকম কিছু খেত না, সবার সাথে বসে নাম মাত্র খাওয়া খেয়ে উঠে চলে যেত, রাতের বেলা ঘুমাতো না টাইম মতো, সবাই ঘুমানোর পরে ওকে আর টেন্টে পাওয়া যেত না। তো টেন সুপারভাইজার একদিন রাতের বেলা হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়, তখন মেবি রাত 1টা থেকে 1:30 বাজবে। তো ঘুম ভেঙে যায়, তো তিনি টেন্টের বাইরে চলে যান, বাইরে গিয়ে তিনি টেন্টের ভিতরে দেখেন যে সবাই ঘুমাচ্ছে, বাট ওই একটা ছেলে নেই। তো ছেলে নেই, উনি এখন ওনার উপর পুরো টেন্টের দায়িত্ব। তো উনি বাইরে খুঁজতে বেরোলেন যে আসলে গেল কোথায়। তো ওয়াশরুমে খোঁজা হলো, আমাদের যে শৌচাগারে আমরা শাওয়ার করতাম সেখানে খোঁজা হলো, কোনো জায়গায় পাওয়া যায়নি। তারপরে উনি ঘুরে ফিরে চলে আসলো, ওনার মাথায় টেনশন কাজ করছে যে আসলে গেল কোথায়। তো তারপরে টেন্টের সামনে এসে দাঁড়ানোর পরে ওনার চোখ হঠাৎ পড়লো যে একটা গাছের দিকে। গাছটা মোটামুটি অনেক লম্বা ছিল, আমাদের ধরেন 5 তলা বিল্ডিং হবে, 5 তলা বিল্ডিং সমান গাছটা, সব গাছের থেকে ওই গাছটা মোটামুটি ভালোই বড় ছিল। তো হঠাৎ দেখলো যে গাছের একবারে মানে উপরের দিকে মানে কে একজন মানে বসে আছে, বসে বসে কিছু খাচ্ছে কিংবা গাছের কথা বলছে, মজা করতেছে, এরকম একটা জিনিস। তো উনি একটু কিউরিয়াসিটি ইয়ে করে সামনে গেল যে আসলে হচ্ছেটা কি ঘটনাটা। তো সামনে গেল, গাছের একটু সামনে যেতে উনি ভয় পাচ্ছিলেন বেশি সামনে যেতে, তো উনি একটু পিছন থেকে দেখলেন যে ঠিক যে টেন্টে ওনার টেন্টে যেই ছেলেটা থাকতো ওই ছেলেটাই গাছের উপরে, ইভেন গাছের উপরে তার আশেপাশে অনেক রকমের ফল ফলাদি আছে, অনেক রকমের খাবার আছে, গাছটা যেন মজা করছে, হাসতেছে, তারপরে হাসি ঠাট্টা করতেছে খাচ্ছে, তো উনি এটা দেখে
এই কথাগুলো আর কি ওই সুপারভাইজারের মুখ থেকে আপনারা
শুনছেন, সুপারভাইজারের মুখ থেকে আমাদের নিজের শোনা।
আচ্ছা আচ্ছা,
আমাদের ওর সম্বন্ধে এক্সপেরিয়েন্স আছে এটা আমি বলতেছি।
আচ্ছা আচ্ছা,
তো উনি পরে ওটা দেখে ভয় চলে আসছে টেন্টে, টেন্টে চলে আসছে। ওদিনকার পর থেকে ওনার আমাদের ক্যাম্প যে কদিন চলছে এর আগ পর্যন্ত তিন দিন জ্বর ছিল, 102 ডিগ্রি মতো জ্বর ছিল ওনার। ইভেন উনি কথাও ভয় বলতে পারতেন না এমন ভয় পাওয়ার কারণে। তো ওনার জ্বর কাটার পরে আমরা জিজ্ঞেস করলাম যে আসলে হয়েছেটা কি, তো উনি বললেন যে এই ঘটনা। তো আমাদের আবার একটা কৌতূহল বসত যে আসলে এটা কিনা নাকি উনি এমনি একটা বানিয়ে বলছে। তো আমি এবং আমার একটা ফ্রেন্ড, আমার টেন্ট মেট, তো আমরা দুজন একদিন ঠিক করলাম কি যে আসলে উনি যেহেতু বললো আমাদেরও জিনিসটা একটু দেখা উচিত, কারণ আমি আগেই বলেছি যে আমি যখন ভূত ফ্রেন শুনতাম তখনই আমার এই সমস্ত একটু ইনভেস্টিগেশনে একটু শখ ছিল। তো আমি ফ্রেন্ডকে নিয়ে পরে ইয়ে করি যে আজকে রাতে আমরা না ঘুমিয়ে আমরা ইয়ে করি একটু
একটু এই জায়গাটাতে একটু থামাই। সেটা হচ্ছে যে আপনারা যে ওই ক্যাম্পে গিয়েছিলেন, মানে আপনাদের সুপারভাইজার যিনি হয়েছিলেন, মানে পুরো ক্যাম্পে কি একজন তো সুপারভাইজার থাকতো না, আরো অনেকেই থাকতো?
প্রতিটা টেন্টের জন্য একজন করে সুপারভাইজার থাকতো।
মানে সেই সুপারভাইজার কি কখনো স্টুডেন্টটা মানে ওই ছেলেটাকে ডেকে বা অন্যান্য সুপারভাইজার ডেকে কি কখনো তারপর কথা বলেনি যে টেন্টের বাইরে ছিল
এরকম কোনো কথা বলেননি? কজ ওর যে টেন্ট সুপারভাইজার ছিলেন উনি এমনিতে অনেক ভয় পেয়ে গিয়েছিলেন যে আসলে ঘটনাটা কি আমি একটু।
আচ্ছা আচ্ছা,
ওই ভয় পরে উনি ভয় কথা বলেননি, ক্যাম্প শেষ হওয়ার আগের দিন উনি বাড়িতে চলে গিয়েছেন।
ওকে ওকে, আচ্ছা ঠিক আছে।
আমরা কি ওনাকে একটু ফোর্সফুলি জিজ্ঞেস করতে এগুলো বের হয়েছে।
ওকে,
তো আমরা রাতের বেলা ইয়ে করলাম যে আজকে একটু ফলো করা উচিত আসলে ঘটনাটা কি, মানে উনি এভাবে জ্বরে পড়ে গেলেন কি হলো। তো আমরা দুজন টেন্টে ভিতরে এমনি ঘুমানোর ভান করে আমরা টেন্টের ভিতরে চেন লাগিয়ে দিয়ে ওয়েট করছিলাম, জানলা দিয়ে একটু দেখছিলাম যে আসলে ও বেরোয়েছে কিনা। তো রাত ও সময় ঠিক 1:15 আমার মনে আছে, 1:15 দেখলাম পাশের টেন্ট থেকে একজন বেরোলো। তখন ছিল আবার শীতকাল, আমরা ব্ল্যাঙ্কেট জ্যাকেট পরেও মানে শীত নিবারণ হতো না।
হ্যাঁ,
নর্মালি দেখা যেত হাতা কাটা একটা গেঞ্জি আর একটা ট্রাউজার পরে সে বের হয়ে গেছে ক্যাম্প থেকে। তো বের হয়ে গেছে অনেক দূর যাওয়ার পরে আমরা যখন দেখলাম ও টয়লেটের দিকে টার্ন নিচ্ছে, তো আমরা আস্তে আস্তে তার পিছু নিলাম যে আসলে ও যাচ্ছে কোথায় ফলো করি। তো পিছু নিতে নিতে আমাদের টয়লেটটা বা আমাদের টেন্ট থেকে প্রায় আপনার 7 মিনিটের মতো হেঁটে যেতে হতো।
আচ্ছা,
হেঁটে যেতে হতো, আমরা ফলো করবো এমন সময় হাঁটছি ওর পিছনে পিছনে, মানে লুকায় লুকায় যাচ্ছিলাম আর কি। তো হঠাৎ আমার ফ্রেন্ডটা খেয়াল করলো কি, আমাকে বললো দেখ ওর পাটা কেন জানি আমার মনে হচ্ছে মাটিতে নাই। তো আমিও পরে ফলো করলাম যে হ্যাঁ না আসলে তো ঘটনাটা সত্য যে ওর পা মাটি থেকে প্রায় অনেকখানি উপরে, মানে বলা যায় ভেসে যেরকম যায় না ওরকম একটা সিচুয়েশন। তো ওভাবে যাচ্ছিল ইয়ে করে, তো আমরা তারপর আমার ফ্রেন্ডটা অবশ্য ভয় পেয়েছে, আমিও অনেক গিয়েছিলাম রাতের বেলা আমরা দুজন একা মাঝখান দিয়ে এভাবে যাচ্ছে। তারপর আমরা ফলো করলাম যে না আসলে ঘটনাটা কি তো জানতে হবে আছে। তো আরেকটা মাঝখানে আমি ব্রেক করে ফেলেছি, সেটা হচ্ছে যে সুপারভাইজার যেদিন দেখলেন সেদিন আমরা রাতের বেলা আবার একটু ওয়াশরুমে গিয়েছিলাম। তো আমাদের যেখানে আমরা যেই হাউস থেকে আমরা পানি নিয়ে শাওয়ার করি, তো সেই হাউসে একবারে পানি ভরা হয়, সকালবেলা শাওয়ার করে আবার পানি ভরা হয়।
আচ্ছা,
তো আমরা রাতের বেলা যখন ইয়েতে যাই মানে হাত মুখ ধুতে যাই একটু, যে তখন আমরা ওই পানিটা দিয়ে হাত মুখ ধুয়ে টেন্টে চলে আসি। তো সকালবেলা যখন ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে আমাদের সুপারভাইজার আমাকে আর আমার ফ্রেন্ডকে দেখে বলতে যে তোমাদের জামায়ের মধ্যে ব্লাড লেগে আছে, তারপর তোমার ফেসও লাল, এমন একটা ইয়ে উনি আমাদের বললেন। তো আমরা পরে টি শার্ট দেখে দেখলাম যে আসলে ব্লাড এবং তাজা রক্তের একটা গন্ধ, ভ্যাপসা গন্ধ আছে না ওই টাইপের একটা গন্ধ থাকে, কারণ পানিতে ব্লাড ভাসলে কিন্তু ওরকম গন্ধটা আসে না। তো ওই গন্ধটা পেলাম, যাই হোক তারপরের দিন আমরা ওই যে বাথরুমে ওর সাথে ফলো করতে করতে গেলাম, তো এট এ টাইম দেখা গেল হাত মুখ ধুয়ে সুন্দর মতো চলে আসছে। আমরা পরে পানিটা ফলো করলাম যে ও হাত মুখ ধোয়ার সাথে সাথে পানিটা লাল হয়ে গেল, মানে লাল বর্ণ ধারণ করলো। তারপরে আমরা ওদিকে আর ডাইভার্ট না হয়ে আমরা ওর পিছনে নিলাম যে আসলে ঘটনাটা কি যে পুরো জানতে হবে, ঠিক আছে। তারপরে আমরা ওর সাথে হাঁটতে হাঁটতে পিছনে পিছনে একটু সামনে গেলাম, ঠিক সুপারভাইজার যেখানে দেখলেন যে ওই টেন্টের সামনে যে গাছে ও ছিল আমরা ঠিক ওর পিছনে সুপারভাইজার যেখানে দাঁড়িয়েছিলাম আমরা সেখানে দাঁড়ানো, সেই গাছটি ফলো করছি, ঠিক সেম ভাবে ওই গাছের উপরে উঠে গল্প করছে, হাসতেছে, তারপরে খাওয়া দাওয়া করতেছে। ইভেন আশেপাশে এমন একটা সুঘ্রাণ মানে ছিল যেটা মানে লিটারালি পাওয়া যায় না, আমরা বডি স্প্রে পারফিউমে এত সুন্দর গন্ধ পাই না।
আচ্ছা,
অনেক গুড একটা স্মেল ছিল। তো আমরা ওই ঘটনা দেখে তারপরে আমরা তারপর অনেকক্ষণ ছিলাম যে আসলে পরবর্তীতে কি হয় দেখি। প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে সে নামলো, তার নামা স্টাইলটাও ছিল প্রায় অন্যরকম। প্রায় আমরা তো গাছ থেকে নামলে নর্মালি একজন বেয়ে নামবে কিংবা লাভ দিল সোজাসুজি লাভ দিবে, তার পা ছিল উপরে মাথা ছিল নিচে, সে পুরো এভাবে নামতেছে আস্তে করে। সেটা আমি আমার ফ্রেন্ড ওখানে স্পটে দাঁড়ানো, আমরা নিজেরাই সেটা দেখি।
আপনারা যে দাঁড়িয়েছিলেন সে কি দেখতে পাইনি আপনাদের?
না, সে আমরা দেখতে পাইনি, কারণ গাছটা ছিল আমাদের, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ছাড়িয়ে যাবে এমন অবস্থা। পরে ওকে ট্রেন থেকে বাসায় পাঠানো হয়েছিল, তো আমি ছিলাম ওখানে। তো ওর আরো কিছু স্টোরি বলতে, ও তাবুতে যখন একা থাকতো, ও মানে ট্রেন সুপারভাইজারের তথ্য মতো আর কি, ও হাসাহাসি করতো নিজে নিজে, যেমন আমাদের পিছন দিকে শুশুরি দিলে আমরা তাকিয়ে হাসবো, ওরকম একটা ইয়ে করতো। তারপর হচ্ছে একা
মানে ছিল, খুব স্ট্রেঞ্জ বিহেভিয়ার ছিল,
স্ট্রেঞ্জ বিহেভিয়ার ছিল।
পরবর্তীতে কি ক্যাম্প মানে ওই ওই ঘটনার পর মানে তার সাথে তো আপনাদের আগে পর কখনো কোনো পরিচয় ছিল
না? তার সাথে কোনো পরিচয় ছিল না, অন্য প্রতিষ্ঠান থেকে এসেছিল।
ওই তার ওই ইনস্টিটিউশনের কি তার অন্যান্য আরো কয়েকজন তো অবশ্যই ছিল নাকি?
হ্যাঁ, অন্যান্য অবশ্যই ছিল, কিন্তু তারা কেউ ভাবে মানে এটা ইয়ে করতো না, তারা সবাই নর্মালি নিত। কারণ আমরা যখন ক্যাম্পে গিয়েছি 2007-08 এর দিকে, তখন সবাই লিটারালি স্কুল লাইফ।
আচ্ছা আচ্ছা, রাইট, ওকে। তো এই ছিল আপনার
মোটামুটি, এটাই ছিল
চমৎকার একটা
এক্সপেরিয়েন্স। আমরা চলে আসছি,
ওকে। তো যাই হোক, খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স এর কথা আমরা শুনলাম জাম্বুরি থেকে, লাবিবের কাছ থেকে। আমরা আবারও জাকারে এবং লাবিবের কাছে আসবো এবং তাদের আরো কিছু, তারা কালেকশনে আছে তাদের আরো কিছু ঘটনা। এবং জাকারিয়া তাদের হল ক্লাব থেকে তার একটা ভিজিটে গিয়েছিল এবং সেই ভিজিটের ছোট একটা ঘটনা আছে, সেটাও শেয়ার করব আমরা। এবং আরো কিছু তাদের প্ল্যানিং আছে তাদের ক্লাব নিয়ে, তাদের অ্যাক্টিভিটিস নিয়ে তাদের আরো প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং এর কথাগুলো আমরা শুনবো। এবং আপনার ক্লাব নিয়ে আপনার প্ল্যানিং গুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং জানাবেন কিভাবে, রেডিও ফুটি এর ফেসবুক পেজে এসে আপনি হরর ক্লাবের যে পোস্টটি রয়েছে সেখানে কমেন্ট করে আপনার কথাগুলো জানাতে পারেন, মেইল করতে পারেন আমাদেরকে। আপনার ক্লাব যারা এই মুহূর্তে শুনছেন, আপনাদের ক্লাবের মেম্বাররা যদি একসাথে শুনে থাকেন, হরর ক্লাব মেম্বাররা যেসব হরর ক্লাব আপনারা বানিয়েছেন, আপনারা যদি একসাথে শুনে থাকেন, আপনাদের ছবি আমাদেরকে পাঠাতে পারেন, দেখে ভালো লাগবে যে হ্যাঁ এই হরর ক্লাব এখন এই মুহূর্তে শুনছে। কিন্তু আপনাদের কোনো প্ল্যান থাকলে সে প্ল্যানগুলো আমাদেরকে পাঠাতে পারেন, আমাদের কাছে প্রত্যেকের মতামত অনেক অনেক মূল্যবান। এবং আপনাদের মতামতই, আপনাদের মূল্যবান অপিনিয়নই আমাদের ভূত এফএম হরর ক্লাব এগিয়ে যাবে, কারণ ভূত এফএম হরর ক্লাবের জন্ম হয়েছে আপনাদের আগ্রহের জন্য, আপনাদের ইচ্ছার জন্য। কাজে আপনাদের অনুষ্ঠান ভূত এফএম হরর ক্লাব এটা কিভাবে এগিয়ে যাবে সে আইডিয়াও আসবে আপনাদের কাছ থেকে। আমরা এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো এবং ফিরে আসবো এই হরর ক্লাব নিয়ে এবং আরো অনেক অনেক কথা নিয়ে। আমাদের সামনে আরো একটা স্টোরি আছে, আমাদের কাছে মেইল আছে এবং হরর ক্লাবের এক্সপিরিয়েন্স আছে। কাজে বাকি সময়টা খুব চমৎকার কাটবে এবং স্পেশাল সেগমেন্ট স্টোরি অফ দ্য উইক সেই সাথে আসবে। কাজে খুব চমৎকার বাকি সময়গুলো, আরো দেড় ঘন্টার সময় খুব চমৎকার কাটবে সেই কামনা। এই মুহূর্তে ছোট্ট একটা ব্রেকে যাচ্ছে, ব্রেক শেষে ফিরে আসছি, কোথাও যাবেন না, শুধু থাকুন রেডিও ফুর্তি, রেডিও ফ্যান টু ফুর্তি।
আরে শোনো শোনো ভাই বোনেরা, শোনো দিয়া মন, শীতের হাওয়া মিঠা ফানে মজো পিঠার উৎসবন, মজো পিঠার উৎসবন, ভাই বোন বলি শোনো। আরে পিঠা হইল ওর সাথে শীতের গুণগান, গ্রাম বাংলার হাজার পিঠা মিঠা শীতের খান, সুরে সুরে বলি, সুরে সুরে বলি, সুরে 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 মাতা মাটি পিঠা খাওয়া দাওয়া, গরম
পাহাড়ি সব পিঠা খেতে চলে আসো দেশের সবচেয়ে বড় মজো পিঠা উৎসবে। শুধু পিঠা নয়, চলবে কনসার্ট সহ গরম গরম ব্যাপার। 15 ও 16 ডিসেম্বর হালি শহর হাউজি স্টেট মার্ট চট্টগ্রাম, তোমার অপেক্ষায় মজো অন্তরিজন।
বাচ্চাদের নাজুক ত্বকের জন্য তৈরি মেরি বেবি লোশনে আছে এসেনশিয়াল ময়শ্চারাইজার, যা দেয় সম্পূর্ণ সুরক্ষা। চার মানে দিনে অন্তত চারবার মেরি বেবি লোশন।
Presenting the new RJ of Radio Fruity.
I'm Rahul. Naam to suna hoga.
Yes, Tiki Shunethen. Eshe gathe Hot Seat Season 2. Jekhane fake noy. RJ hishabe thakben apnar poshonder shob real celebrities.
আমি আরজে ইলিয়াস কাউন্সিল, 16 ডিসেম্বর রাত 9টায় আসছি আপনাদের কথা শুনতে, আপনাদের প্রশ্নের উত্তর দিতে।
হট সিট সিজন 2
শুনতে ভুলবেন না। রেডিও ফুটি 88 FM।
যখন হয়েছিল তখন অবশ্যই সুন্দর লাগেনি হয়তো লাভিবের। তো আমরা জাকারি এবং লাভিবের সাথে আবার কথায় ফিরবো, তাদের সাথে আরো অনেক কিছু আছে, তাদের আরো অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো শুনবো। তার আগে ফেসবুকে একটু তাকিয়ে নিচ্ছি, ফেসবুকে আছেন কে, মোহাম্মদ পিপুল আছেন আমাদের সাথে নোয়াখালী থেকে শুনছেন, আমাদের সাথে আছেন আন্দ্রেজ লিউ টু। ওকে ভাইয়া, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্সের কথাটি লিখেছেন দুই লাইনে, পড়ে নিব। অশিষ্ট আছেন আমাদের সাথে, হৃদয় খান আছেন আমাদের সাথে, হৃদয় খান আপনি গান গাইলে আমাদেরকে অবশ্যই গানের একটা ক্লিপ পাঠাতে পারেন সামনের এপিসোডে, আপনাদের জন্য একটা স্পেশাল কি বলা যায় গানের একটা ক্লিপ আপনাদেরকে শোনানো হবে, সেটা কি সারপ্রাইজ আপনাদের জন্য। সৌজ বিশ্বাস আছেন আমাদের সাথে যথারীতি, তিনি আবার লিখেছেন আমাদেরকে, আমাদের সাথে আছেন সাজু যশোরের কেশবপুর থেকে শুনছেন, আজকে গল্প গান সবটাই অনেক ভালো লাগছে। আচ্ছা, খুব ভালো লাগলো ভাই, আছে এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, লিখেছেন আহমেদুল হাসান ফারহান। পারফেক্ট মিজা আছেন আমাদের সাথে, মুবাশিরা জান্নাত মিতু আছেন, জানেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিতু, হাউ আর ইউ অল, আছি নরসিংদীর পলাশ থেকে। ওকে সাকিব খান যথারীতি তিনি লিখেই যাচ্ছেন আমাদেরকে। সামি রহমান আছেন আমাদের সাথে, লিখেছেন গল্পটা ভালো ছিল, তারপর গল্প ভালোই লাগলো জানিয়েছেন ফজলে রাব্বি মুরাদ। এবং আমাদের সাথে কিন্তু জাকারে এবং লাফিত কিন্তু আছেন আমাদের সাথে, তারাও শুনতে পাচ্ছে আপনাদের ভালো লাগার কথাগুলো, খুব ভালো লাগছে জানিয়েছেন শাওন শেখ। আর মিনা জাকুন্দ আছেন, লিখেছেন ভাই অনেক ভয় লাগছে। লাভিত অনেকে তো লিখছে ভয় লাগছে, ভয় দেখাচ্ছেন কেন?
ভয় দেখাচ্ছি না, মানে সেই সময় আসলে স্কুল লাইফে ছিলাম, তখন হয়তো আপনি যেটা বললেন যে ওভাবে আমি নিতে পারিনি, এখন হয়তো বলতে গেলে আমার নরমাল লাগছে।
আচ্ছা আচ্ছা,
বাট
ওই সময়টা তো অবশ্যই
তখনকার এক্সপিরিয়েন্স অনেক হট ছিল,
এটা স্বাভাবিক আসলে। তো আমার একটু আপনাদের সাথে কথা বলি, হ্যাঁ জাকারিয়া, তো আপনার সাথে কথা ছিল যে এই যে ক্লাবের অ্যাক্টিভিটিস গুলো নিয়ে, আমরা বলছিলাম যে গত উইকে আমাদের এর সাথে একটা ক্লাব ছিল এবং তারা স্টোরি কালেক্ট করছে, স্টোরি নিয়ে তারা একটা কম্পিটিশন করার ইচ্ছা আছে সামনে, এবং সেখান থেকে বেস্ট স্টোরিজ গুলো কিন্তু আমরা নিয়ে আসবো ভূত এফএম হরর ক্লাবে। এবং আমাদেরকে প্রতি উইকেই আমরা মেইল থেকে স্টোরি পড়ি, তো এটা একটা অ্যাক্টিভিটিস। আপনার ক্লাব থেকে আপনারা কি ধরনের অ্যাক্টিভিটি চিন্তা করছেন সেটা আমাদের সাথে একটু শেয়ার করুন, যাতে অন্যান্য মানুষেরা সেটা জানতে পারে, তাদের অ্যাক্টিভিটি নিয়ে তারা এগিয়ে আসতে পারে।
জি, আমাদের ক্লাব থেকে আমরা একটা ইভেন্ট করতে চাচ্ছি।
আচ্ছা আচ্ছা,
যেখানে যারা মানে হন্টেড হরর বিষয়গুলোতে ইন্টারেস্টেড তারা আমাদের ইভেন্টে যোগ দিতে পারে।
আচ্ছা, এখানে জাস্ট একটা কথা বলে রাখি যে আপনারা তো জানেন যে এরকম আছে, কিন্তু আপনারা নিজেরাই আমার সাথে শেয়ার করছিলেন যে ওই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ইনভেস্টিগেটর হিসেবে বাংলাদেশে অনেকেই হয়তো এখন অ্যাক্টিভ আছে, ইন্টারেস্টেড আছে, তাই না? তো এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এরকম প্রচুর অর্গানাইজেশন আছে যারা হচ্ছে প্যারানর্মাল বিষয়গুলো ইনভেস্টিগেট করে, এরকম অনেক অর্গানাইজেশন আছে যারা বলে যে আপনার বাড়িতে যদি প্যারানর্মাল ঘটনা ঘটে আমাদেরকে জানান, আমরা গিয়ে সেটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিয়ে প্রুফ করবো যে এটা প্যারানর্মাল না। হ্যাঁ ঠিক আছে, তো এরকম অনেক অনেকেই আছে। তো বাংলাদেশে এরকম যারা আছে আমার মনে হয় তাদেরকে আপনারা মানে আপনাদের ক্লাবের সাথে অ্যাড করতে পারেন বা তাদেরকে নিয়ে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা এই মুহূর্তে যারা শুনছেন আমাদেরকে রেডিও ফুটেজ, এটা ফ্যামিলি শুনছেন ফুটে ফ্যাম হরর ক্লাব, সৃষ্টি আছে আপনার সাথে, আমার সাথে আছে জাকারিয়া এবং লাবিব, এবং জাকারিয়া এবং লাবিব তাদের হরর ক্লাব নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এবং আপনারা যারা এই প্যারানর্মাল বিষয়গুলো ইনভেস্টিগেট করতে আগ্রহী, যারা এই বিষয়ে ইন্টারেস্টেড, তারা কিন্তু খুব জলদি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ তো আপনার আইডিয়ার কথা শুনছিলাম
যে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করতে চাই যেটা আমাদের ক্লাব থেকে করা হবে। তো যারা আমরা চাচ্ছি স্কুল কলেজ লেভেলের ছাত্রছাত্রী যারা, স্টুডেন্ট যারা, ইউনিভার্সিটি লেভেল হলেও হবে, চলবে, মানে স্টুডেন্ট যারা, আমাদের দৃষ্টি হলো স্টুডেন্টদের দিকে, যে যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পর্কে ইন্টারেস্টেড এবং কি এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে ভালোবাসে।
ওকে,
তো এমন যেসব ক্লাবগুলো আছে তারা আমাদের ইভেন্টে যোগ দিতে পারে এবং রেডিও ফুটির মাধ্যমে আমাদেরকে ইনফর্ম করতে পারে।
ওকে, তো যারা আগ্রহী অবশ্যই, যারা স্কুল কলেজে পড়ছেন এখন, ইউনিভার্সিটিতে পড়ছেন, তারা কিন্তু জাকারিয়া এবং লাবিবের সাথে যুক্ত হয়ে, তাদের ক্লাবের সাথে যুক্ত হয়ে যেতে পারে।
এখানে একটু কথা বলি।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
এটা হচ্ছে আমরা তো অনেক ক্লাব করি, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, তারপরে ফটোগ্রাফি ক্লাব। তো আমরা যদি এরকম একটা হরর টাইপের ক্লাব যদি পাশাপাশি চালু করতে পারি, সেটা অবভিয়াসলি একটা ভালো হবে। বিকজ অন্যান্য ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতে কিন্তু এরকম অনেক সায়েন্টিফিক বলেন আর আনবিলিভেবল বলেন অনেক ধরনের ক্লাব তারা করে,
মানে প্যারানর্মাল
কাটাকাটি করে, অনেক যায় জায়গা মতো ইনভেস্টিগেশন করে। আপনি এটা বললে অনেকে প্রুফ করে, অনেকে বলে যে হ্যাঁ প্রুফ করে দিব। তো আমাদের, আমরা যেরকম রিসেন্টলি অনেক কয়টা জায়গায় গিয়ে সেটা ইনভেস্টিগেশন করেছি, জাকারিয়া কত কিছুক্ষণ বলবে আপনাকে কাহিনীগুলো, আমরা অনেককে আবার পার্সোনালি আস্ক করি যে আপনার কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়েছে কিনা, কিংবা হয়েছে কিনা এর প্রমাণটা কি। আমরা যেটা শুনি, যদি মনে হয় যে হ্যাঁ আমাদের কাছে যে এটা 100% কিংবা 80% তো কারেক্ট, আমরা যে ইনভেস্টিগেশন করে আসি, ইনভেস্টিগেশন করে আমরা আসি। তো আমাদের রিকোয়েস্ট থাকবে যে হ্যাঁ সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাই যার যার মতো একটা ক্লাব খুলে রেডিও ফুটির মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা সবাই একসাথে যদি কাজ করতে পারি, তো ভালো ভালো কিছু জিনিস আমরা সবাইকে
সবাইকে আর কি।
এবং ওই ইভেন্টটাতে আমার মনে হয় যে আর অনেক কিছু করা যাবে, যেখানে হরর শো এর কথা বলেছেন এবং আরো অনেক আইডিয়া আছে, সেই আইডিয়া গুলোর কথা এখনই বলে দিতে চাচ্ছি না, কিছুটা চমক থেকে যাক না, কিছু কথা থাক না গোপন, তো গোপন থাকবে না, অবশ্যই গোপন থাকবে না। যখন আপনারা চলে আসবেন আপনাদের সাথে আরো কথা হবে এবং আপনাদের আইডিয়া গুলো যখন যুক্ত হবে তখন আরো অনেক মজার মজার বিষয় হয়তো বেরিয়ে আসবে। তার আগে জাকারিয়া, ঘড়িকাটা এগিয়ে চলছে, আমরা একটা ছোট্ট বিরতি থেকে একটু ঘুরে আসি এবং ঘুরে এসে আমরা জাকারিয়ার যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স এর কথা শুনবো। তো সেই এক্সপিরিয়েন্স এর আগে এটা এই মুহূর্তে একটা ছোট বিরতি নিচ্ছে এবং বিরতির পর ফিরে আসছি, শুনতে থাকুন রেডিও ফুটি। এটা খুব ফুর্তি
যেমন পাইলট যে আর এখন করা যায় যখন তখন যা আছে সবই এলইডি টিভি,
এমনই স্বাচ্ছন্দ্যময় প্রযুক্তির বঙ্গীর ছয় হাসি আনন্দে ভরে উঠুক আপনার সংসার, আর পাশে থাকুক ভিশন এলইডি টিভি। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস।
কি বলেছিলাম যে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, ফিরে আসলাম, কিন্তু কথা দিয়ে কথা রাখলাম, কাজে আপনারাও আপনাদের কথা রাখবেন, আপনারা আপনাদের হরর ক্লাবের কথাগুলো আমাদেরকে জানিয়ে দেবেন। জাকারিয়া এবং লাবিব কিন্তু এখনো আছে আমার সাথে, তো জাকারিয়া কালকের
তাদের বাসায় যে তার তাদের বাসার কিছু হন্টেড মানে কাহিনী, হরর স্টোরি গুলো আমাদের আমার সাথে শেয়ার করার জন্য। আর তার বাসায়, তার বাসাটা হলো চারতলা, তো একদম নিচতলা একটা গোসলখানার মতো আছে, টিন শেড। তো সেই গোসলখানায় অলওয়েজ এক বালতি পানি ভরে রাখতে হয় আর সেটা ঢেকে রাখতে হবে, অবশ্যই পরিষ্কার পানি। আর সেটার কারণটা হলো যে কেউ একজন ফজরের আজানের পর সেই পানিটা ব্যবহার করে উজু করে এবং সালাত আদায় করে।
মানে এটা কি তারা কখনো দেখেছে নাকি মানে সকালবেলা উঠে কি তারা দেখতো যে বালতি খালি হয়ে আছে এরকম কিছু?
হ্যাঁ, প্রতিদিন সকালে বালতিটা খালি হয়ে যায়।
প্রতিদিন সকালে?
প্রতিদিন।
ওকে।
আর তাদের ফ্যামিলিরই একজন মুরব্বি আর কি, সে দেখেছিল ফজরের মানে।
মানে এখনো তারা ওটা রাখে?
এখন, আমি গতকালও যে দেখে এসেছি। তো সেই মানে সেই যে মানে আমি দেখলাম যে বালতিটা ভরা, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই কাজটা যদি না করা হয়, মানে বালতিটা যদি ভরে না রাখা হয় তাহলে কি হবে? তো সে বলল যদি বালতিটা ভরে না রাখা হয় তাহলে হয়তো উপরে যারা থাকে ফ্ল্যাটে তাদের জানলায় টোকা দেয় অথবা বিভিন্ন রকমের মানে শব্দ আওয়াজ হয়, এবং নিচে যেই মানে যে বললাম গোসলখানাটা যেটা টিন শেড, সেই টিনে অনেক আওয়াজ হয়, মনে হয় কিছু যেন ওটার উপর লাফাচ্ছে অথবা কোনো কিছু এটাকে টোকা দিচ্ছে খুব জোরে জোরে।
ওকে,
এই ধরনের সমস্যা হচ্ছে।
আমার মনে হয় তো ওখানে একরাত আপনি থেকে যেতে পারতেন।
আসলে ঘটনাটা হয়েছে কি, ওই জায়গাটা যাওয়ার পর আজকে ঠিক ভোর ৬টার দিকে আমার সাথে একটা ঘটনা ঘটছে। আমি এর আগে কখনো এই ধরনের কিছু ফিল করি নাই। এখন সাইন্টিফিক ভাবে, যেহেতু আমি সাইন্টিফিক ভাবে বিশ্বাসী, আই মিন সায়েন্স বিশ্বাস করি, দ্যাটস ওয়াই আমি আমার কাছে মনে হচ্ছে এটা স্লিপিং প্যারালাইজড।
বাট মানে আপনার এর আগে কখনো এরকম হয় নাই, বাট আজকে ফার্স্ট টাইম স্লিপিং
প্যারালাইজড। কিন্তু মানে যেটা বাংলা বলে বোবা ধরা।
হ্যাঁ, বোবা ধরা। তো হয়তো অবশ্যই এরকম ব্যাখ্যা থাকতে পারে যেটা আমরা এখনো জানি না। যা খুব স্ট্রেঞ্জ একটা ব্যাপার যে এরকম এক বালতি পানি রেখে দিতে হয়। তবে যেহেতু আপনি একদম নাম ধরে বললেন, জানি না সেখানে কি হয়তো আমরা একবার দেখে আসতে পারি যে আসলে ঘটনাটা কীরকম। তো আর একটা কথা কি আপনাদের কাছ থেকে শুনছিলাম যে আপনারা যখন হচ্ছে আপনাদের এই হরর ক্লাবের কথাগুলো আপনারা শেয়ার করেছিলেন ফেসবুকের মাধ্যমে, আপনাদের বন্ধু মহল থেকে আপনাদের অনেকেই অনেক কিছু শেয়ার করতে চেয়েছে, তো এরকম একটা কথা বোধহয় লাভিব ঘটনা একটা শুনতে যাচ্ছে। আমি খুব ছোট্ট করে একটা ঘটনা শুনবো।
আমরা মানে আমাদের বেশিরভাগ সময় আড্ডা দিয়ে কি ধানমন্ডি একটা রেস্টুরেন্টে।
আচ্ছা।
তো সেই রেস্টুরেন্টের ম্যানেজার আছেন ঈশান ভাই। তো ঈশান ভাইয়ের মুখ থেকে শোনা আর কি, তিনি যখন ছোট ছিলেন ক্লাস সিক্স ফাইভ কি সিক্সে পড়তেন, ফাইভ সিক্স তো মোটামুটি আমরা ধরতে পারি ভালো একটা এইজ, এগারো বারো এরকম একটা এইজ। তো তখন ওনার মানে বাড়ি মেনশন করছি আমি, বরিশালে থাকতেন উনি। তো বরিশালে তখনকার সময় একটা ওনাদের বাসা থেকে কিছু মানে ওনাদের বাসা থেকে বেরোলে কিছু শপ ছিল, মানে সবজির দোকান, অন্য মুদি দোকান ছিল। তিন চারটা দোকান পরেই লম্বা একটা জায়গা ফাঁকা, মানে লম্বা ওখান থেকে মানে খালি জায়গা শুরু, মানে বন জঙ্গল, প্রথমে একটু বাগান আছে তারপর বন জঙ্গল আছে। তো তারপরে আঙ্কেল ওনার বাবা আর কি, তো ওনার বাবা ডেইলি বাসায় চলে আসতেন প্রায় সাতটা আটটার দিকে, কারণ ওদিকে সাতটা সাড়ে সাতটা ভালো ভালো একটা রাতের মধ্যে। তো বাসায় তাতে চলে আসতেন। তো সেদিন হলো কি, আঙ্কেল বাসায় আসছেন না, তখন বাজে প্রায় নয়টার মতো বাজে, ঘড়িতে নয়টার মতো বাজে। আন্টি টেনশন করতে করতে ওনার মা ওনাকে নিয়ে বললো যে চলো আমরা একটু দেখি, খুঁজে আসি কোথায় গেল না গেল, বাজারে বসে আছে নাকি। তো আন্টি ওনাকে নিয়ে বেরোলো, ঈশান ভাইকে নিয়ে বেরোলো। তো বের হলো, বের হয়ে পুরো বাজারটা ঘুরলো কিন্তু ওনার বাবাকে পেলেন না। তো ঘুরতে ঘুরতে প্রায় বাজারের শেষ মাথায় গেলেন। বাজারের শেষ মাথায় যাওয়ার পরে যে আমি বলেছিলাম ফার্স্টে যে বাজারের কিছু দোকান পরেই পুরো খালি জায়গা, হালকা একটু বাগানের পরে পুরো জঙ্গল এলাকা আর কি। তো শেষ মাথায় যাওয়ার পরে ওনার মা আর কি ওনাকে বলছেন যে বাবা তুমি আশেপাশে কিংবা মানে উল্টাপাল্টা কোনো দিকে তাকাবো না, কারণ এখন রাতের সময় উল্টাপাল্টা অনেক কিছু হতে পারে। তো এভাবে ফার্স্টে থেকে বলে দেওয়া হয়েছিল, কিন্তু তিনিও ভাবে মানে দাঁড়িয়েছিলেন ওনাকে ওনার মার সাথে প্রায় দশ মিনিট ওনারা দাঁড়িয়েছিলেন। দশ মিনিট পরে ঈশান ভাই নিজেও তারপরে ওনার মাও এটা ফলো করলেন যে অনেক কিছু মানে ওনাদের থেকে প্রায় কয়েক গজ দূরে মানে জঙ্গলের ভিতর থেকে একটা আড়াই থেকে তিন বছরের বাচ্চা, সেই রাত সাড়ে নটা দশটার সময় আড়াই থেকে একটা তিন বছরের বাচ্চা বনের থেকে হঠাৎ দৌড়ায় আসতেছে। স্বাভাবিক ব্যাপার, এত রাতের একটা বাচ্চা নিশ্চয়ই জনের বন জঙ্গল এগুলো থেকে আসবে না, দৌড়ায় আসতেছে। তো সে দৌড়ে হঠাৎ করে বাচ্চাটা দেখা যাচ্ছে, মানে কোথা থেকে আসছে সেটা দেখা যায়নি, দৌড় যে শুরু করছে সেটা দেখা যাচ্ছে আর কি। তো দৌড়িয়ে আসতেছে, আসার সময় আস্তে আস্তে হঠাৎ একটা গাছের সামনে থেমে যায় আর কি বাচ্চাটা, থেমে যায়। তারপরে দেখে যে বাচ্চাটা উল্টায় গেছে, মানে বাচ্চার পা উপরে মাথা নিচে, এমন করে সে গাছের উপরে উঠে গেছে।
ওকে,
এটা দেখে আন্টি ঈশান ভাইকে কোলে নিয়ে ওই দুধ দিয়ে চলে আসছে একটা সিক্স এর ছেলেকে। এই একটা বাস্তব একটা ইয়ে আমি এবং শুনেছি। তারপর আরো কিছু ঘটনা আছে, যেরকম অনেক রেস্টুরেন্টে যাই আড্ডা দিতে, তারপর ফ্রেন্ড সার্কেলে বসলে অনেকে শেয়ার করে।
অবশ্যই
ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে আসলে এগুলো শেয়ার করব।
একদমই তাই, আমরা নেক্সটে অবশ্যই সেই স্টোরি গুলো শুনবো। এবং আমার যেটা মনে হচ্ছে, হরর ক্লাব যারা আসে আমাদের কাছে, তাদের কাছে আমি মানে লাস্ট কয়েকটা হরর ক্লাবের কাছ থেকে আমি যা দেখছি যে তাদের আসলে এত এত স্টোরি যে আমার মনে হয় যে তিন ঘন্টা শোতে হয়তো সেই স্টোরি গুলো শেষ করা যাবে না, কারণ আমরা আসলে পুরো শোটা আসলে শুধু স্টোরি থাকে না, আর অনেক কিছু থাকে। তো যাই হোক, খুবই খুবই ভালো সময় কাটলো আপনাদের সাথে, খুব চমৎকার সময় কাটলো, এবং আপনাদের সাথে আরো সময় কাটবে। তো সেই ভালো সময় গুলো সামনের জন্য রেখে দিলাম, আর যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে সবাইকে কি বলা যায় আপনাদেরকে অবশ্যই অনেক শুভেচ্ছা। আশা করি সামনের এপিসোড গুলোতে আপনাদেরকে আবারও পাওয়া যাবে। আজকে আমরা এই মুহূর্তে আমরা যাব একটা বিরতিতে, এবং বিরতিতে আমরা একটা গান শুনবো, আমার খুব পছন্দের একটা গান, মিলার একটা গান আছে আমার খুবই পছন্দ, ছেঁড়া পালে লাগু খাওয়া, এই গানটাও শুনবো আমরা এখন, এবং গান শুনে আবারও ফিরে আসবো। এবং আমাদের জন্য একটা চমৎকার একটা স্টোরি আছে, সেই স্টোরিটাও শুনবো। আর কাজে কোথাও যাবে না, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.fm ডু ফুর্তি।
একটু চাপ দাও, আসল মজা নাও, ঠিক যেমন ফ্রুটপিল, একটু চাপ দিলেই বেরিয়ে আসবে রসালো ফলের দুরন্ত স্বাদ। ফ্রুটপিল, আসল মজা ভেতরে।
Oh,
শুনছেন রেডিও ফুটবি রেডিও এফএম, আর সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে এবং থাকছি রাত দুইটা পর্যন্ত। আর এই সময়টাতে আমাদের সাথে ছিল একটা হরর ক্লাব ধানমন্ডি থেকে, তারা এসেছিল জাকারিয়া এবং লাপিত, তাদের এক্সপিরিয়েন্সের কথা শুনলাম এবং তাদের যে প্ল্যানগুলো আছে তাদের হরর ক্লাব নিয়ে, সে প্ল্যানের কথা শুনলাম। আপনার প্ল্যানগুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন, আর আপনার হরর ক্লাব নিয়ে আমাদেরকে মানে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আপনার হরর ক্লাব নিয়ে আপনি চলে আসতে পারেন আমাদের স্টুডিওতে, এবং স্টুডিওতে যদি আসতে চান আপনার হরর ক্লাবের কথা আমাদের জানাতে চান, একটাই মাধ্যম, সেটা হচ্ছে আমাদেরকে মেইল করতে হবে। মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে bhoot@radiofurti.fm, তো এখানে মেইল করে আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। নাদিয়া করিম জুই আছেন, আই উইশ ভূতরা শুনতে পারতো, আই উইশ ভূত বলতে কিছু না থাকতো। নুসরাত আন্দালিব লিখেছেন, সিক্সে পড়া বাচ্চা ছেলেগুলো নিয়ে মা দৌড় দিল। আচ্ছা ঠিক আছে, মানে তার হয়তো বিশ্বাস হচ্ছে না, যাই হোক, তো বিশ্বাস অবিশ্বাসের মধ্যে না আসলে ভূতেশ্রম হরর ক্লাবের ঘটনাগুলোতে আসলে আমরা বিশ্বাস অবিশ্বাসের জায়গায় যেতে চাই না। কারণটা হচ্ছে কি, মানে এই সময়টা আমি আগেই বলেছি যে আমরা এই ভূতেশ্রম হরর ক্লাবের এই পুরো সময়টা আমরা কিছুটা হরর এন্টারটেইনমেন্ট, সেই সাথে ক্লাব অ্যাক্টিভিটিস, আমরা ভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে আড্ডা হবে, এক্সপিরিয়েন্স নিয়ে আড্ডা হবে। তো এটা একটা মানুষের এক্সপিরিয়েন্সের কথা এখানে একজন মানুষ শেয়ার করেছেন, হতে পারে সেটা সত্য হতে পারে সেটা মিথ্যা, বাট যে ঘটনাটা, যে গল্পটা, সেই গল্পটা আমাদের আড্ডার একটা রসদ যোগাতে পারলো কিনা, সেটা আসলে মূল উদ্দেশ্য ছিল। তো যাই হোক, আশা করি আপনার যদি কোনো কনফিউশন থেকে থাকে সেই কনফিউশনের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন। আমরা যখন কোনো হরর মুভি দেখি তখন আসলে ওটা চিন্তা করা হয় না যে আসলে সেটা সত্যি নাকি মিথ্যা, বা ফিকশনের ভিতরে আসলে সত্যি মিথ্যার প্রশ্ন আসলে আসে না, যদিও আমরা জানি যে এটা একজন মানুষের এক্সপিরিয়েন্স, কাজে সেখানে যেটা এখন আপনি ভেবে দিতে পারেন, খুব কঠিন আসলে এখানে প্রশ্নের উত্তর দেয়। আহমেদ রাতুল আছে লিখেছেন, কুল, ওকে, হানিফ আছেন আমাদের সাথে লিখেছেন, দিস ইজ রিয়েলি হলিবল enjoyable and interesting episode, okay. Ishita Rahman Pushpita লিখেছেন, গুড নাইট ভূত FM ক্লাব, বাকিটা ডাউনলোড করেছেন, ডাউনলোড করার কোনো সুযোগ কিন্তু লিগালি আমাদের কাছ থেকে নেই, তবে যাই হোক গুড নাইট জানিয়ে দিয়েছেন, আপনি শুনতে পারবেন কিনা জানি না, তারপর গুড নাইট। ডি এম শরণ টু তিনি লিখেছেন, আমি আছি আপনাদের সাথে, সৈকত এসএইচ আছেন আমাদের সাথে, নোয়াখালী থেকে শুনছি, মোহাম্মদ দীপুল লিখেছেন যে ঘটনাগুলো ভালো লাগছে, ভূতের স্টোরি মানি অসম লিখেছেন, অধরা নীল, ভূতের স্টোরি বাইরেও কিন্তু আরো অনেক অনেক স্টোরি রয়েছেন, যে স্টোরিগুলো জানি না, যদি গল্প পড়ে থাকেন বা যদি বড় অভ্যাস থেকে থাকে তাহলে অবশ্যই আপনি জানেন যে আরো যে গল্পগুলো রয়েছে, বাংলা ভাষায় বিভিন্ন রহস্য গল্প লেখা হয়েছে, সত্যজিৎ রায়ের লেখা অনেক চমৎকার চমৎকার গল্প রয়েছে, সত্যজিৎ রায়ের লেখা একটা হরর, মানে হরর বলতে কিছুটা প্যারানর্মাল একটা গল্প আছে, যে গল্পটা সামনে আসবে অবশ্যই। তো অনেক চমৎকার চমৎকার বাংলা ভাষায় প্রচুর সুন্দর সুন্দর গল্প রয়েছে, তো গল্প মানেই আমার কাছে আসলে অনেক ভালো, আমার গল্প শুনতেও আমার ভালো লাগে, গল্প পড়তেও ভালো লাগে। তো সামনের এপিসোডগুলোতে এরকম গল্প আসবে, তবে এই মুহূর্তটাতে আমাদের হাতে এখন একটা স্টোরি রয়েছে, দুটো মেইল রয়েছে, জানি না কয়েকটা আপনাদেরকে শোনাতে পারবো, তবে তার আগে এই ঘন্টার একদম শেষ এই সময়টাতে আপনার জন্য আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের এই উইকের আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক। এই স্টোরিটা আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইকে কেন সিলেক্টেড হলো শুনলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক আজকেটা শুনে তারপর আবার আপনাদের কাছে ফিরে আসবো, সঙ্গেটা খুব সুন্দর থাকবে, এটা ফুর্তি, এটা এফএম টু ফুর্তি।
আমার একটু দশ মাত্র কষ্ট হয়, তো আমি বাকারিন ধরি ও জিনিসটা কইতাম কইতাম করে কোয়া না, কারণ আপনার রেডিও প্রোগ্রামটা আমি শুনি দুই তিন বছর ধরে। তো আজকে মনে করলাম কই দেই। তো ঘটনাটা হইল 2010 সালের, যখন আমি গেছিলাম আমার গ্রামের বাড়ি থাকি, আমার বন্ধু বান্ধব মিল্লা সব মিল্লা একলগে, পুরুবেলার বন্ধু বান্ধব মিল্লা সব একলগে গেছিলাম বাড়ির। তো সবে মিল্লা বাড়ির যাওয়া বাড়ি সবাই মিলে চিন্তা করলো যে রাত খালা একটা ইয়ে হইব কি সক্কর দেওয়া হইব, সক্কর বলতে কি আড্ডা উড্ডা আর কি ওলা। তো রাত খালা আমরা বাড়াইছি বাড়ানি বাজে। তো গ্রামে থাকি একটা ইডি একটা আছে আর কি শ্মশান ঘাট খোয়া হয়, ওইখানে আর কি যে হিন্দু ধর্ম যে মানুষ সকল আছে তারা মরলে পরে তারা একদম পুরানি হয়। তো ও সাইডে আমরা আটলাম, আর সাইডে একটা তোমার চেতুল গাছ হয়, চেতুই গাছ আমরা ঘুরে চেতুই গাছ, ও চেতুই গাছ একটা আছে। তো এই গাছ থেকে আমরা চেতুই তুই খাইতাম। তো এইবার আটলাম আটলাম আসতাম আটটা ধরি ভাই, দেখলাম খিতা যেন একটা মানে সুপার নোল্লাখান লাগলো, মানে ও গাছটার মাঝে সপ্তাহ সাইডে যদি কোনো গাছ বাতাস সুতাস কিছু নাই, কিন্তু গাছের মাঝে লাগলো তো মানে সুপার নোল্লাখান একটা ভাই বাতাস সুতা হইতাম ওখান তো ভাই বিখ্যাত ভাই, আমরা মাথা তো ঠিক নাই এক দৌড় লইলাম ওবাই ওবাই দিয়ে ভাই যাওয়া বাদ দিয়ে ওবাই যাইতে যে যেমন লাগে আমরা ফিসে ফিসে দিক যখন দেখা যায় গুমা উবাত রয়েছি যাইয়া যখন মানে পথ ফুরান না। তো কতক্ষণ বাদে যাওয়া বাদে পাইলাম হুজুর আর কি আমরা গ্রামের হুজুর টাইম দিকে ওলা খিতে হয়েছে খিতে হয়েছে, আমরা ওলা কইলাম যে ও তুই গাছে বাড়ি যাইলাম যখন ই গাছও যেমন লাগে একটা তুফান এলাকা নাই লোক গাছ হচ্ছে বাঙ্গিলাম সাইডে কোনো বাতাস নাই হয় আচ্ছা এগু ফলে হইব নাকি কিছু যখন বাড়িতে যাও আমি একটা ইম্পর্টেন্ট সামো যাইলাম আচ্ছা এগু হইব না তোমরা আর আমি আইলাম তোমরা ভাই দেখা দেখাত আইলাম তোমরা লোকের দেখা করুন। তো এই রাত্রে রাত্রে ঘুম নাই বাড়িতে আইসি বাদে আমরা চার পাঁচজন একলগে ঘুটিছি ঘুটি বলে ঘুমাইছি আর কি। তো আর বাজে এই রাত্রে আর কোনো ঘুম টুম নাই, তাদের দিন সকালে সকাল হইতে আমরাও হুজুর খান দূর গেলাম যাওয়া বাজানি তা কইলা বাবা এখানে একটা তো জিনিস আছে জিনিস আমরা যেখানে জিনিস বলতে গীতা কিন্তু এই জিনিসটা ওখানেও আছে প্রায় মানুষে মিলে হইন ওখানো এগু বাড়ির গ্রামও গেলে প্রায় সবের কাছে মিলে নাস্তা ধরে সে গেলে পরে ওলা সেম কাহিনী হয় ওলা নাস্তা কোনো ওখানে বাতাস নাই এই গাছের মাঝে এই যে তুফান হলে বাতাস গাছগুলো বাঙ্গিলার হলো অবস্থা। তো ও ঘটনা হবো কি আমার গাছের ভাই ভালো লাগলে শোনাইবা আমার দর্শক সকল রে সব রে সালাম আলাইকুম ক্লিয়ার থাকি লিমন।
Fresh, fresh music served hot.
Radio Footy on the spot.
I'm gonna go, 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 I'
রেডিও ফুর্তি রেড এফ এম শুনছেন আপনি এই মুহূর্তে। সৃষ্টি আছে আপনার সাথে ফুট এফ এম হরর ক্লাব নিয়ে, এবং আমাদের সাথে আজকে একটা হরর ক্লাব যুক্ত ছিল, তাদের এক্সপিরিয়েন্স শুনলাম, আমরা একটা স্টোরিও শুনলাম, আর একটু আগে আমরা শুনলাম আনসেন্সর স্টোরি অফ দ্য উইক। এবং আনসেন্সর স্টোরি অফ দ্য উইকটা আপনাদের জন্য এত সুন্দর করে মানে পুরো প্রোডাকশনটা তৈরি করার পেছনে কিন্তু একজন মানুষ আছেন যা এবং চিনেছেন চিটু ভাই, এবং তিনি কিন্তু ভূত এফ এম এর যে সুন্দর সুন্দর প্রোমোগুলো করা হয় এবং যে ফয়েলগুলো আছে সেগুলোর পেছনেও কিন্তু এই মানুষটির সৃষ্টিশীলতা কাজ করছে। তাহলে চিটু ভাইয়ের জন্য একটা খুব বড় ধন্যবাদ, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এমন একজন যে বোধহয় এপিসোডে আপনাদের কাছে হাজির হয়ে যান সারপ্রাইজ হিসেবে, এবং সবসময়কার সারপ্রাইজ, সবসময়কার স্পেশাল গেস্ট, সবসময়কার স্পেশাল পার্সন রাসেল ভাই এই মুহূর্তে আমার সাথে। হ্যালো রাসেল ভাই।
হ্যালো সৃষ্টি, কি অবস্থা আজকে?
হ্যাঁ অবস্থা তো আমাদের সাথে মানে ক্লাব অ্যাক্টিভিটিস কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি।
রাইট, তো আমি আজকে আমরা এই মাত্র পেরিয়ে এসেছি বুদ্ধিজীবী দিবস, এবং বুদ্ধিজীবী মানে ডিসেম্বর মাসটা পুরো সময়টাতেই আমরা একটু বেশ অন্যরকম একটা মানে আমাদের মনের অবস্থা অন্যরকম হয়ে থাকে, স্পেশালি বুদ্ধিজীবী দিবসে, যেদিন চেষ্টা করা হয়েছিল বাংলাদেশকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য, এবং বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যারা যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা বাংলাদেশকে গড়ে তোলার স্বপ্ন বুকে লালন করেছেন, এবং আমাদের সেই বুদ্ধিজীবীরা যারা মানে যারা যাদের যাদের চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি হয়েছে, সেখান থেকে সবচেয়ে সুখের কথা হচ্ছে যে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পেরেছি, এবং আমরা প্রচণ্ড সংকটের মধ্যে থেকেও আবারও ঘুরে দাঁড়িয়েছি, এবং পৃথিবীর বুকে আমরা একজন একটা উন্নত জাতি হিসেবে, একটা 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 দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি।
যেমন আমরা এই মুহূর্তে মধ্যম আয়ের দেশে চলে এসেছি, এবং হয়তো সামনে আমরা আরো এগিয়ে যাব,
তাই না? এই যে এতদিন পর্যন্ত আমরা 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 মুক্তিযুদ্ধ 1971 সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, এখনো পর্যন্ত আমাদের মনের ভেতরে আমাদের ক্ষতগুলো শুকায়নি, এখনো পর্যন্ত আমাদের বুকের ভেতরে মুক্তিযুদ্ধ স্পন্দিত হয়, এবং এখনো পর্যন্ত আমরা যে পরবর্তী প্রজন্ম এবং এখনকার যে প্রজন্ম তাদের জন্য তাদেরও কিন্তু দেশপ্রেম, মুক্তিযুদ্ধ এই চেতনাটা আমি বিশ্বাস করি ম্যাক্সিমাম মানুষের মধ্যেই এই চেতনাটা আছে, এবং মানুষ ধারণ করেন এই চেতনাটা, এটা একটা বিরাট ব্যাপার আসলে। হ্যাঁ, কারণ এটা আমাদের মানে একটা আমার কাছে সবসময় মনে হয় যে বাংলাদেশ মানে একটা খুব বাংলাদেশের মানুষ যারা আছেন তারা খুব ইমোশনাল হন, তার একটা বিরাট কারণও হচ্ছে এটা যে আমাদের দেশটার জন্ম হয়েছিল আমাদের, মানে কি বলবো যে ওই সময় যে সমস্ত মানুষ যুদ্ধে গিয়েছিলেন, যে যারা সেই সময় শ্রেষ্ঠ সন্তান যারা যুদ্ধে গিয়েছিলেন, কতই বা বয়স ছিল, কতই বা কালকে 16 ডিসেম্বর, রাইট? এবং সেই সময় কতটা বেশি ডেডিকেটেড হলে বা কতটা বেশি দেশপ্রেমিক হলে বা কতটা বেশি বাংলাদেশ নামে একটি আলাদা দেশ এবং একটি আলাদা
মানে ভালোবাসা,
হ্যাঁ, জন্ম দেওয়ার জন্য মানে সেই সময়ের তরুণরা,
আমি শুনেছি যে 12-13 বছর বয়সী বাচ্চারাও যারা যুদ্ধে হয়তো যেতে পারছে না, তাদের তারা অন্য কোনো কাজের মাধ্যমে হয়তো তারা হয়তো ইনফরমেশন নিয়ে আসছে, মানে কোনো না কোনো ভাবে কিন্তু তারা যুক্ত ছিল,
সর্বস্তরের মানুষ,
সর্বস্তরের এবং সব বয়সের মানুষের অংশগ্রহণ ছিল।
বিরাট বিরাট গর্বের ব্যাপার আমাদের জন্য, এবং মানে সব জাতির ক্ষেত্রে হয়তো সেই সৌভাগ্য হয় না, আমরা সৌভাগ্যবান যে আমরা আমাদের দেশটাকে অর্জন করেছি এবং আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সেই দেশটিকে, এবং আমাদের এই প্রজন্ম আমাদের আগামী প্রজন্ম সবাইও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে, সেই প্রত্যাশা এবং সেই বিশ্বাস আমার আছে। তো যাই হোক, বুদ্ধিজীবীদের উপরে বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, এই অপূরণীয় ক্ষতি পূরণ হবার না, এবং আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সমস্ত বুদ্ধিজীবীদের। এবং আজকে আমার বুদ্ধিজীবী দিবসে আমার না মনটা খুব খারাপ থাকে, আসলে মানে সারাটা দিনই কেমন যেন লাগে, মানে খুব মনে হচ্ছে কি একটা ক্ষতি হয়ে গেছে, কি যেন একটা হয়ে গেছে, এরকম এরকম একটা ফিলিং সবসময় কাজ করে। আমি এতক্ষণ ধরেও ভাবছিলাম যে কেমন যেন লাগছে, তো এটা এটা মানে খুবই অন্যরকম একটা ব্যাপার। তো মানে আমি যখন আমাদের ভিডিও ফুটিতেও বুদ্ধিজীবীদের সন্তানেরা এসে তারা যখন তাদের জীবনের অভিজ্ঞতা বলছিলেন, তারা যখন তাদের কথাগুলো বলছিলেন, কেমন যেন লাগে, তাই?
হ্যাঁ, একদম ভেতর থেকে কিন্তু একটা কষ্ট অনুভূত হয়, যেন আমাদের আপনজন,
একদম একটা পরিবার যেমন হারিয়েছেন তার বাবাকে, একটা পরিবার যেমন হারিয়েছেন তার অভিভাবককে, সেইভাবে দেশ দেশের একটা অপূরণীয় ক্ষতি কিন্তু সংঘটিত হয়েছে। যাই হোক, আজকে হরর ক্লাব আমি শুনছিলাম এবং হরর ক্লাব ভালো হচ্ছে, এবং আমাদের যে যারা আজকে গেস্ট ছিলেন তারাও বেশ চমৎকার চমৎকার ঘটনা বলছিলেন। তো তুমি অ্যাক্টিভিটি নিয়ে বলছিলা সৃষ্টি, আমি আরেকটু শুনতে চাই, বলো
অ্যাক্টিভিটি নিয়ে। যেমন এই হরর ক্লাবটি আসলো, এর আগের এপিসোডে যারা এসেছিল তারা স্টোরি কম্পিটিশনের আইডিয়া দিয়েছিল, এই হরর ক্লাবটি তারা আইডিয়া দিয়েছে, তারা ইভেন্ট করতে চায় এবং সেজন্য সারা ঢাকা শহরের স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়ে তারা কাজ করতে চায়, এবং সেই ইভেন্টের ভেতরেও আরো অনেক অ্যাক্টিভিটিস থাকবে, সেগুলো এখনো বলিনি আমি শ্রোতাদেরকে, এটা একটু সারপ্রাইজ হিসেবেই থাকলো, হয়তো আস্তে আস্তে তারা জানবে।
ওকে, সো যাই হোক, আমার মনে হয় যে ধীরে 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 আপনারা যদি পার্টিসিপেট করেন এবং আপনারা যদি অংশগ্রহণ করেন সক্রিয়ভাবে, এবং আপনারা যদি আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে থাকেন ভূতাথম এবং ভূতাথম হরর ক্লাবে, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব, ডেফিনেটলি আমরা এগিয়ে যাব। আগামীকাল 16 ডিসেম্বরের ঠিক আগ দিয়ে ভূতাথম শুরু হবে, এবং 16 ডিসেম্বরকে নিয়েই আমরা সামনে এগিয়ে যাব, এবং আমাদের কালকের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোতে যারা আসবেন তারা মোটামুটি সবাই নতুন, এবং কিছু অডিও ক্লিপ আছে, যে অডিও ক্লিপগুলো আমার খুব ভালো লেগেছে। ঠিক একইভাবে আরও কিছু ইমেইল আছে, যে ইমেইলগুলো অনেক বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে প্রতি সপ্তাহের মতো এবারও। এবং গত সপ্তাহে আমি যেরকম বলেছিলাম যে খুব একটা সারপ্রাইজ রয়েছে, গত সপ্তাহে আপনারা সবাই দেখেছেন এবং ফেসবুকে সেই পোস্টটা এখনও আছে, এবং এই এই সপ্তাহেও এইরকম কোন একটা সারপ্রাইজ দিতে চেষ্টা করবো, চেষ্টা করবো আপনাদেরকে একদম নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন এরকম কারো ঘটনা উপস্থাপন করতে। একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের আমরা ঘটনা পেয়েছি, এবং এরকমও না যে উনি তারপর থেকে চালানো বন্ধ করে দিয়েছেন, এরকমও না, ব্যাপারটা একটি দিনের ঘটনা, কিন্তু সেই দিন যে খুব অন্যরকম ছিল, কিন্তু এগুলো না মানে সিমিলার, অনেকটাই সিমিলার জিনিস পাওয়া যায়। যেমন অনেকেই বলেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো একটা দোকানে চা খেয়েছিলাম, পরের দিন গিয়ে দেখি যে সেই দোকানটা নাই, মানে এরকম ধরনের ব্যাপারটা কিন্তু হয়, যে রাতের বেলায়
তাহলে ওইখানে চা খেতে কারা আসে, দোকানটাই বা কেন বসে, আর দিনের বেলায় কেন থাকে না? এটা তো এরকম না যে জাস্ট ফ্লাস্কে করে ফেরি করে চা বেচছে, ফ্লাস্কের চা, এরকম তো না, একটা দোকান, আস্ত একটা দোকান এক রাতের মধ্যে যাবে কোথায়? তো এই ধরনের জিনিসগুলো সবসময় একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকে। এবং ঠিক একইভাবে এই অ্যাম্বুলেন্স ড্রাইভার সাহেব যিনি আমাদের লিখে যিনি আমাদের ঘটনাটা অডিও ক্লিপ করে পাঠিয়েছেন, তিনিও তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। আমাদের দেশের বাইরের কিছু অডিও ক্লিপ তো রয়েছেই, এবং সবকিছু মিলিয়ে আশা করছি যে আপনাদেরকে ভালোভাবেই মানে ভালো মতো আনন্দ দিতে পারবো আমরা আগামীকাল।
তো আমিও ওয়েট করছি আগামীকালের এপিসোডের জন্য, আশা করি খুবই চমৎকার একটা এপিসোড হবে।
সৃষ্টি, এখন তাহলে ভূতের প্রসঙ্গ তো গেল, এর পরে আমরা আজকে ভূতের হরর ক্লাবে আর কি শুনছি?
আমাদের এখনো আমাদের হাতে একটা স্টোরি আছে, যে স্টোরিটা হচ্ছে ভূতের ফেমে একজন শেয়ার করেছিলেন এক সময় আছে কয়েক বছর আগে, ভূতাত্মের
বইগুলোতে যেটা হয় সেটা আমি একটু ক্লিয়ার করছি। ভূতাত্মের বইগুলোতে সব ঘটনা অ্যাজ ইট ইজ থাকে, মানে মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা মানে আমি এটা সবসময় আপনাদের প্রতি মানে আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে, যারা কখনো লেখেননি তারাও যারা ঘটনা পাঠান, ঘটনাটা হুবহু অনেকের এরকম আছে যে একইভাবে তুলে দেওয়া হয়। তাছাড়া আমরা যেটা বইয়ের মধ্যে যেটা পরিবর্তনটা করি সেটা হচ্ছে এরকম, এই যে আমি বললাম যে হয়তো আমি এখন বললাম যে আমি লিখলাম কোনো একটা কিছু যে আমার হচ্ছে আমার মাঝে আমার মানে মাঝে মাঝে মনে হচ্ছে, আমরা হয়তো এটাকে খুব বেশি পরিবর্তন করলে হবে আমার কখনো কখনো মনে হয়, কিন্তু কিন্তু ঘটনাগুলো সব বইয়ে যেগুলো আছে
আমি কিন্তু সারপ্রাইজ এবার
মানে সেগুলো হচ্ছে 100% মানে মানে যারা এই জন্য নাম উল্লেখ করে দেয়া আছে যে কারা ঘটনা পাঠিয়েছে এবং এই ঘটনাগুলো প্রচারিত ঘটনা। তো
আমি যখন পড়ি না ঘটনাগুলো আমার কাছে কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এত সুন্দর করে
এত সুন্দর করে লেখা। এবং আমাদের যারা শ্রোতা আছেন, যারা আমাদের শোনেন, যারা আমাদের ভূতাত্মের গেস্ট এবং যারা আমাদের রেগুলার ঘটনা পাঠান, তারা এত চমৎকার লিখতে পারেন, আমি খুব অবাক হয়ে গেছে যে ভূতাত্ম আলাদাভাবে বাংলাদেশে সাহিত্যে কিছুটা হলেও একটা ভূমি অবদান রেখেছে, যে কিছু মানুষ একটা প্ল্যাটফর্ম পেয়েছে তাদের ঘটনাগুলো শেয়ার করার এবং সেই ঘটনাগুলো মানে ঘটনা আকারে চমৎকার ভাবে বর্ণনা করার এবং সেটা আমরা বই আকারে বের করেছি, এটা বিরাট ব্যাপার। এবং এই মানুষগুলো হয়তো ভূতাত্ম না থাকলে কখনো লিখতেনই না, হ্যাঁ কখনো লিখতেন না, কিন্তু তার আমি জানি না যে অনেকে জানেন না হয়তো যে তিনি কত চমৎকার লেখেন, কিন্তু যখন বইগুলো যখন বইমেলা থেকে নিমিশেই ফুরিয়ে যায় এবং বইগুলো যখন পড়ে সবাই আমাকে জানান যে চমৎকার সব ঘটনা, তখন সত্যিই ভালো লাগে। এখানে ম্যাক্সিমাম ঘটনা যেগুলো আছে সেগুলো প্রচারিত ঘটনা এবং সেই ঘটনাগুলোই আমরা হুবহু তুলে দিই ভূতাত্মে
একদম
বইগুলোতে।
তো এরকমই একটা গল্প থাকছে, সেই সাথে একটা মেইল
ঘটনা থাকছে, ভূতাত্মের যা থাকবে সব ঘটনা,
হ্যাঁ ঘটনা, তো সেই ভূতাত্মের ঘটনা, ভূতাত্মের ভূতের কবচ বই থেকে উঠে নিয়ে আসা। তা এর বাইরে আপনাকে বলেছি যে লিসেনাররা কিন্তু অনেকেই কিন্তু এখন আমাদেরকে রেগুলার গল্প লিখে পাঠাচ্ছেন, এরকম একটা গল্পও থাকছে, জাকারিয়া নামে একজন তিনি একটা গল্প লিখেছেন, খুব সুন্দর একটা গল্প, সেই গল্পটা আমরা আজকে শোনাবো। তো এই থাকছে আজকের শেষ ঘন্টার,
আমি গল্পটা পড়েছি যেহেতু আমরা দুজনেই ইমেইল গুলো চেক করি,
হ্যাঁ
আমি ঘটনাটা ভালো আমার কাছে বেশ মজার লেগেছে। তো এবং ঘটনা যে উনি লিখেছেন বেশ চমৎকার করে,
চমৎকার করে,
তো আশা করছি যে বাকিটা সময় আপনারা অনেক বেশি এনজয় করবেন। আগামীকালের ভূতাত্মের ভূতাত্ম শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ সৃষ্টি, এবং আশা করছি বাকিটা সময়ও খুব জমজমাট কাটবে।
থ্যাংক ইউ রাসেল ভাই। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা গল্প আসলে আজকে পড়তে পারছি, কিন্তু তার পেছনে আরো অনেকগুলো গল্প জমা হয়ে আছে যেগুলো এখনো পড়তে পারছি না, এত সুন্দর সুন্দর গল্প আসছে।
তো আমরা আমরা ইনফ্যাক্ট একটা অডিও ক্লিপ তো আজকে প্লে করতে পারলাম,
তো সেটা একটা সারপ্রাইজ হিসেবে নেক্সট এপিসোডের জন্য আমরা রেখে দিচ্ছি, মানে আসলে সময়ের ঘেরা টোপে আমরা বন্দী।
সেটাই
তো রাসেল ভাই আপনাকে অনেক
ধন্যবাদ, আপনারা
যারা আছেন এই মুহূর্তে শুনছেন রেডিও ফুটি এইট এফ এম, তাদেরকে বলছি এই মুহূর্তে আমরা একটা গল্পের ঘটনায় চলে যাবো। ভূত এফ এম এ মৃণাল দিদি ভারতের ত্রিশাল থেকে তিনি তার এই ঘটনাটা লিখে পাঠিয়েছিলেন, সেই ঘটনা তার ভূত এফ এম এর ভূতের কবচ বই থেকে আমরা নিয়ে এসেছি,
ভয়ের কবচ,
ভয়ের কবচ, ভয়ের কবচ সেই বইটি থেকে। তো সেই ঘটনাটি আমরা শুনবো, তার আগে শুনবো একটা বিরতি, বিরতি শেষে সেই ঘটনা শুনে এবং তারপর একটা গান থাকছে অ্যালেন গিন্সবার্গের কবিতা অবলম্বনে যে বাংলায় অনুবাদ করা যশোর মৌসুমী ভূমিকার গাওয়া সেই গানটি থাকছে। তো
যশোর পর্যন্ত আমি যেহেতু জানি এসেছিলাম,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এসে ঘুরেও গেছে,
ঘুরে গেছে
সম্ভবত সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে তিনি ওই সময় এসে,
হ্যাঁ হ্যাঁ, এবং ওইখানে ওই যে যশোর রোড দিয়ে ওই জায়গায় একদম বর্ডার দিয়ে চলে যাওয়া,
স্যার কবি একজন সেটাই বাংলা অনুবাদ এই গান।
হ্যাঁ, এবং একটা কথা শেয়ার করতেছি, সেটা হচ্ছে 2013 সালে আপনি যেটা বললেন যে এখনকার মানুষের মানে এই প্রজন্মের মানুষেরও যে সেই মুক্তিযুদ্ধের চেতনাটা কাজ করে, এই যশোর রোডের নাম কিন্তু মাঝখানে পরিবর্তন হয়ে একজন যুদ্ধাপরাধীর নামের সাথে মিলে গিয়েছিল, এবং 2013 সালে সেই এই প্রজন্মের মানুষজন রাস্তায় নেমে তারা কিন্তু সেই নামটা আবার পরিবর্তন করেছে এবং যশোর রোড ফেরত চাই সে আন্দোলনটি যশোর রোড আবার ফেরত এসেছে, ঐতিহাসিক যশোর রোড এখন আবার যশোর রোডের নামে আছে। আমরা সেই গানটাও শুনবো এই ঘটনাটার ঠিক পর, কাজে কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুটি 88.2 FM।
মানে রোজ সকালে একটু বিশেষ কেয়ার, মানে বুঝে না তুই ভালোবাসা সে, তার মানে করবো আদৌ ঠিক গোসলে শেষে, তার মানে ঘুমের আগে ভালোবেসে।
বাচ্চাদের নাজুক ত্বকের জন্য তৈরি মেরি বেবি লোশনে আছে এসেনশিয়াল ময়শ্চারাইজার, যা দেয় সম্পূর্ণ সুরক্ষা, চার মানে দিনে অন্তত 4 বার মেরি বেবি লোশন।
আমার নাম মৃণাল, আমি ভারতের ত্রিপুরাতে থাকি। আমার একজন খুব ভালো বন্ধু আছে আনন্দ নামে, ব্যস্ত জীবনে খুব বেশি মানুষের সাথে আমার যোগাযোগ রাখা সম্ভব হয় না, কিন্তু আনন্দের সাথে আমার প্রায় কথা হয়। যে অভিজ্ঞতার কথা বলছি আনন্দ সেখানে উপস্থিত ছিল। আনন্দ আর আমি দুজনে ইঞ্জিনিয়ার, দুজনেই খুব ব্যস্ত থাকি। আমাদের ঘটনাটা ঘটেছিল 2 বছর আগে মুম্বাইতে, আমার আর আনন্দের কয়েকটা সরকারি ছুটি মিলে গিয়েছিল, সব মিলিয়ে ছুটি ছিল 5 দিন। আমার স্ত্রী বুদ্ধি দিল যে আমরা একসাথে সমুদ্র সৈকতে একটা রিসোর্ট থেকে ঘুরে আসতে পারি, যেহেতু অনেকদিন ধরে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না, আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম। আনন্দকে ফোন করে বললাম রিসোর্টটা খালি আছে কিনা চেক করতে। আনন্দ আর তার স্ত্রী জ্যোতি বেশ খুশি হলো আমাদের প্রস্তাবে, 1 মিনিটের মধ্যেই আমাদের সাথে যাবার ব্যাপারে সম্মতি দিয়ে দিল। আমরা ঠিক করলাম মুরুদ নামে একটা জায়গায় বেড়াতে যাব, সেখানে একটা রিসোর্ট আছে, মুম্বাই থেকে সেখানে যেতে সময় লাগে 3 ঘন্টার মতো, 180 কিলোমিটারের ড্রাইভ। মুরুদ খুব সুন্দর জায়গা, ঝকঝকে বিচ, টুরিস্টদের মাঝেও খুব জনপ্রিয়। সেখানে সমুদ্রের মাঝখানে একটা কেল্লাও আছে যেটার নাম জানজ্যোতি। এই জানজ্যোতি কেল্লা আরেকটা কারণে বিখ্যাত, ভারতের পশ্চিম উপকূলে এটাই একমাত্র কেল্লা যেটা কোনোদিন পরাজিত হয়নি, শত্রুর হাতে পড়েনি। আমরা সবাই যেহেতু ইতিহাস ভালোবাসি, সবারই জানজ্যোতি যাবার খুব ইচ্ছে হলো। আরেকটা ব্যাপার হচ্ছে কাশিদ নামে একটা জায়গা থেকে মুরুদ 7 কিলোমিটার দূরে, কাশিদ পার করেই মুরুদে যেতে হয়। এই কাশিদের হাইওয়েতে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছিল, সেটা মনে করলে আমাদের এখনো ভয় লাগে। আমরা রাস্তা থেকে কয়েকজন মানুষকে লিফট দিয়েছিলাম, যারা হয়তো ঠিক মানুষ ছিল না। যা হোক, সে আরেক গল্প, আরেকদিন করা যাবে। কিন্তু তারপরও আমরা ঠিক করলাম এই রাস্তা পার করেই মুরুদ যাব। একদিন সকালে 7টার দিকে আমরা বেরিয়ে পড়লাম, আমরা বড় একটা গাড়িতে ছিলাম, একটা 4X4 SUV। সকালটা বেশ সুন্দর ছিল, আকাশ ছিল ঝকঝকে, আর সেই সাথে ঝিরঝিরে একটা পরিষ্কার বাতাস। রাস্তাও খালি ছিল মোটামুটি। সকাল 10টার মধ্যেই আমরা রিসোর্টে চলে গেলাম। কাশীতে রাস্তায় আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছিল সেটা আমাদের স্ত্রীদের জানাইনি। ভাবলাম শুধু শুধু ওদের ভয় দেখালে হয়তো ছুটির আনন্দটা মাটি হবে। যে রিসোর্টটায় আমরা ছিলাম সেটা ছিল অপূর্ব সুন্দর। মুরুদ বিচের খুব কাছে একটা পাহাড়ের গায়ে ছিল রিসোর্টটা। রিসোর্টের পেছনের দিকে ছিল ঘন সবুজ জঙ্গল, আর সামনে ছিল চোখ জুড়ানো সমুদ্রের ভিউ। লাগেজ রেখেই আমরা পানিতে নেমে গেলাম। সেখানে দুপুর পর্যন্ত কাটিয়ে আমরা ফিরে এলাম রিসোর্টে। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর রওনা দিলাম জান জ্যোতি দুর্গের উদ্দেশ্যে। সেখানে ঘুরে বেড়াতেও দারুণ মজা লাগল। মনে হচ্ছিল চোখের সামনে ইতিহাস দেখতে পাচ্ছি। রিসোর্টে ফিরে আসতে আসতে আমাদের আটটা বেজে গেল। দারুণ একটা ডিনার করে আমরা সিদ্ধান্ত নিলাম যে রুমে চলে যাব। আমি ভেবেছিলাম শুয়ে পড়ব, কিন্তু আনন্দ বলল যে চল কিছুক্ষণ তাস পেটানো যাক। আমাদের স্ত্রীরাও মানা করল না, তাই আমরা আনন্দের রুমে গেলাম। রুমে ঢোকার সাথে সাথে আমার শরীর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল, অস্বস্তি লাগতে শুরু করল। আনন্দকে ব্যাপারটা জানালাম, কিন্তু ও আমার কথা উড়িয়ে দিল। বলল এটা খুব সম্ভবত সমুদ্রের ঠান্ডা বাতাস। 2 ঘন্টা তাস খেলার পর 12টার মতো বেজে গেল। আমরা ঠিক করলাম এখন শুতে যাওয়া উচিত। তখনও জানতাম না আমাদের সাথে কি হতে যাচ্ছে। সারাদিন ঘোরাঘুরি করার পর ভীষণ ক্লান্ত ছিলাম। শোবার সাথে সাথে আমরা গভীর ঘুমে তলিয়ে গেলাম। জানি না কতক্ষণ পর হঠাৎ একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। চোখ টিপ টিপ করে দেয়াল ঘুরিতে দেখলাম রাত 1:30 বাজে। শব্দটা আবার শুনলাম, কেউ আমাদের দরজায় নক করছে। আমি উঠে দরজাটা খুললাম, অবাক হয়ে দেখলাম যে বাইরে আনন্দ দাঁড়িয়ে আছে। ওকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। কি হয়েছে জিজ্ঞেস করাতে বলল যে আমরা রুম ছেড়ে আসার পরপরই ওর স্ত্রীর খুব শীত লাগতে শুরু করে, ঠান্ডায় ওর শরীর কাঁপছিল। আনন্দ এটা দেখে খুব অবাক হয়, কারণ ওর এত বেশি ঠান্ডা লাগছিল না। আমার স্ত্রী একজন ডাক্তার। আমি ওকে ঘুম থেকে উঠে অনুরোধ করলাম যে আনন্দের ওয়াইফ জ্যোতিকে একটু দেখতে। আমার স্ত্রীর একটা ওষুধের বাক্স আছে, সেটা ও সবসময় সাথে রাখে। আমরা সবাই মিলে আনন্দের রুমে ঢুকলাম। আবার সেই ঠান্ডা অনুভূতিটা হল। জ্যোতিকে দুটো কম্বলে পেঁচিয়ে রাখা হয়েছে, তাও সে কাঁপছিল, তাতে দাঁত লেগে ঠক ঠক করছিল। আমার স্ত্রী ওকে চেক করে অবাক হয়ে গেল। জ্যোতির যদিও মনে হচ্ছিল ওর জ্বর এসেছে, তাও ওর শরীর ঠান্ডা হয়ে আছে। ওকে তাও আমার স্ত্রী চিন্তা করতে মানা করে দিল, দুটো ট্যাবলেট খেয়ে রেস্ট নিতে বলল। আমরা ঠিক করলাম আনন্দকে এই অবস্থায় একা ছাড়া উচিত হবে না। আমি আর আমার স্ত্রী দুজনই থেকে গেলাম ওদের রুমে। এটা অনেক ভালো সিদ্ধান্ত ছিল, এটা বুঝেছিলাম পরে। আনন্দ বিছানায় বসে জ্যোতির পা ম্যাসাজ করছিল, আমি আর আমার স্ত্রী দুটো চেয়ারে বসেছিলাম। রাত 3টা বাজতে বাজতে আমাদের সবারই একটু ঝিমুনির মতো লেগে গেল। হঠাৎ একসাথে আমাদের সবার চোখ থেকে ঘুম পালিয়ে গেল। জ্যোতি এক ছটকায় পিছানে উঠে বসেছে, ওর চোখে অদ্ভুত অচেনা দৃষ্টি। আনন্দর পাশে ছিল, সে দু হাতে জ্যোতিকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করল। জ্যোতি ছাড়া দিয়ে ওর হাত সরিয়ে নিল। আনন্দ বিশাল দেখি মানুষ, 6'3" লম্বা, 90 কেজি ওজন। জ্যোতির পক্ষে ওকে ছাড়া দিয়ে সরিয়ে দেয়া রীতিমতো অসম্ভব ব্যাপার। জ্যোতি আচমকা কথা বলতে শুরু করল। ও বলছিল আমাকে যেতে দাও, আমাকে যেতে হবে। এই কথার অর্থ যে কি তা আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি। ওর কণ্ঠ বিকৃত হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল না কোনো মানুষের গলা দিয়ে এই স্বর বের হতে পারে। জ্যোতি যেন ঘোরের মধ্যে উঠে দাঁড়ালো, ও বেলকনির দিকে আগাতে শুরু করলো। আমি আর আনন্দ প্রায় ছুটে গিয়ে ওকে থামালাম। দুজন পুরুষ মানুষের সমস্ত শক্তি দিয়েও ওকে থামাতে বেশ বেগ পেতে হলো আমাদের। আমার স্ত্রীর মধ্যে রুম থেকে ছুটে বেরিয়ে গেছে সাহায্য খোঁজার জন্য। কয়েক মিনিটের মধ্যেই ঘরে হোটেলের কয়েকজন কর্মী চলে এলো। আমরা পাঁচজন মিলে জ্যোতিকে ধরে আমাদের রুমে নিয়ে এলাম। এই পুরো সময়টা ও ক্রমাগত আমাকে যেতে দাও, আমাকে যেতে হবে এসব বলছিল। আমার বিছানায় ওকে শোয়ানোর সাথে সাথে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। জ্যোতি নড়াচড়া বন্ধ করে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এই ঘটনাটা আমাদের সবাইকে ভীষণ নাড়া দিয়েছিল। হোটেলের লোকজন তো বুঝতে পারছিল না কি হয়েছে, তাও আমরা ওদের ধন্যবাদ জানালাম। আমি খেয়াল করছিলাম জ্যোতি যখন স্বাভাবিক হয়েছে তখন 5:30 মতো বাজে, ভোর হয়ে গিয়েছিল। পরের দিন আমরা রিসোর্ট থেকে চেক আউট করলাম। জ্যোতি একটু ক্লান্ত হলেও মোটামুটি সুস্থই ছিল, আর গতকাল রাতের ঘটনা ওর কিছুই মনে ছিল না। জানতে চাচ্ছিল রাতে ও আমাদের রুমে কিভাবে এলো। আনন্দ ওকে আশ্বস্ত করলো যে রিসোর্ট থেকে বেরিয়ে সবকিছু বলবে। আনন্দ যখন হোটেলের বিল চুকাচ্ছিল তখন আমাকে হোটেলের এক কর্মচারী পাশে ডাকল। সে অনুরোধ করল তার নাম যেন কাউকে না জানায়, বিনিময়ে সে আমাকে বলবে এখানে কি হয়েছিল। আমি প্রতিজ্ঞা করলাম যে তার নাম জানাজানি হবে না। মাস দুয়েক আগে আনন্দদের রুমটায় এক দম্পতি থাকতে এসেছিল। রাতের বেলা ওদের প্রচণ্ড ঝগড়া হয়। লোকটা রাগ করে বউকে ঘরে রেখে বেরিয়ে যায়। তারপর মহিলা ব্যালকনি থেকে ছাপ দিয়ে আত্মহত্যা করে। পুলিশের তদন্তে লোকটাকে খুঁজে বের করা যায়নি, কেস ডিসমিস হয়ে যায়। কিন্তু তারপর থেকে হোটেলের লোকজন এই রুমটায় ঢুকলেই অস্বস্তি বোধ করত। যদিও ওদের কারোর সাথে সিরিয়াস কোনো ঘটনা ঘটেনি, তাও কেউ এই রুমটায় কাজ করতে চাইত না।
বিশ্বনাথ চাওয়া তো সহজ, অন্য এক বাংলাদেশ। বিশ্বন ইলেকট্রিক কেটলি মুহূর্তেই চা কিংবা গরম পানি, তিন স্তরের সুরক্ষা, উন্নত মানের থার্মোস্ট্যাট ও পরিশোধক ফিল্টার,
জানি ভীষণের সাথে তৈরি হবে আনন্দের কিছু গল্প।
ভীষণ ইলেকট্রিক কেটলি।
Fresh music served hot. Radio 40 on the spot.
সময় চলে
রাস্তা পিছিল লক্ষ মানুষ ভাসে মরে লক্ষ মানুষ শোকে ভেসে যায় ঘরহীন ভাটে শত শত লক্ষ জননী পাগলের প্রায় রিফিউজি ঘরে শিবে পাওয়া শিশু পেটগুলো সব ফুলে ফেটে ওঠে এইটুকু শিশু এত বড় চোখ দিচ্ছে হারামা তার কাছে থাকে সেপ্টেম্বর এত এত শুধু মানুষের মুখ যুদ্ধ মৃত্যু তবু স্বপ্ন ফসলের মাঠ ফেলে আসা সুখ কথা কাকে বলি করো 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 ত্রাণ কাকে বলি ওগো মৃত্যু থামা মরে যাওয়া বুকে এনে দাও প্রাণ কাঁদো কাঁদো তুমি মানুষের দল তোমার শরীর ক্ষত দিয়ে ছাকা জননীর কোলে আসতে চাকু কেমন বাঁচা বেঁচে মরে থাকা ছোট ছোট তুমি মানুষের দল তোমার ঘরেও মৃত্যুর ছায়া গুলিতে ছিন্ন দেহ মন মাটি ঘর ছেড়ে মাটি মিশে মায়া সেপ্টেম্বর ঘর ভেঙে গেছে যুদ্ধের ঝড়ে যশোর রোদে দুধারে মানুষ এত এত লোক শুধু কেন মরে শত শত শিশু মরে গেল যশোর যুদ্ধ ক্ষেত্রে ফেরা সংসার সব এলো মেলো কাদা মাটি মাথা মানুষের দল কাদা গাদি হয়ে আকাশটা দেখে আকাশে বসত মরাই সর নামি জানাবে ওরা বলো কাকে ঘরহীন ওরা ঘুমে চোখে যুদ্ধে ছিন্ন ঘর বাড়িতে মাথার ভিতরে বোমার বিমান এই কালো রাত কবে হবে শত শত মুখায় যশোরে কত কথা বলে এত মরা মুখ মরা পায়ে পূর্ব বাংলা কলকাতা চলে এত মরা মুখ মরা পায়ে পূর্ব বাংলা কলকাতা চলে
ডিসেম্বরে সবুজ আর লালে বিস্মিত করো দুনিয়াকে। ফুটি আজিরা পাল্টে ফেলেছে ফেসবুক প্রোফাইল পিকচার লাল সবুজের পতাকায়। পতাকার ছবি আপলোড করে তুমিও রাঙাও, জানিয়ে দাও দুনিয়াকে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
স্টুডিও ঘুরেতে সময় অর্থাৎ আমরা শেষ ঘন্টার একদম শেষ দিকে চলে এসেছি, কিন্তু আমাদের হাতে কিন্তু এখন অনেক কিছু আছে। তবে সেখান থেকে একটা গল্প যেটা বলেছি একটা গল্প এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো, এবং আরো যারা আমাদেরকে স্টোরি পাঠিয়েছেন তারা একদমই হতাশ হবেন না প্লিজ, কারণ আপনাদের লেখা স্টোরিগুলো আমরা পাচ্ছি। আর মানুষের সৃষ্টি করা যে জিনিসটা, মানুষের সৃষ্টিশীলতার ভেতর থেকে যে জিনিসটা বেরিয়ে আসে সেটা যেমনই হোক না কেন সেটার প্রতি সবসময় একটা সম্মান কিন্তু থাকবেই, কারণ হচ্ছে যেটা মানুষের সৃষ্টি সেখানে তার ভালোবাসা লেগে থাকে, আর ভালোবাসা লেগে থাকে যে কোনো জিনিসই আসলে মহামূল্যবান। পৃথিবী থেকে তখনই হয়তো পৃথিবী থেকে মানুষের বাঁচার ইচ্ছা চলে যায় যখন সেই ভালোবাসাটা হারিয়ে যায়, ভালোবাসা শূন্যতা যখন একজন মানুষের কাছে চলে আসে তখনই হয়তো বেঁচে থাকাটা তার কাছে অর্থহীন হয়ে পড়ে। কাজে ভালোবাসায় এই পৃথিবী ভরে থাকুক, ওয়াসিদের অবাক ভালোবাসায় গানের মতোই চারপাশ ভালোবাসায় ভালোবাসায় ভরে থাক। তো আমাদের ফেসবুকে যে পোস্টটি রয়েছে সেখানকার কমেন্টগুলো একটু কয়েকটা নিয়ে নিচ্ছি। আফ্রিদি তুহিন লিখেছেন নাইস স্টোরি, খান এর সাইম খুব মজার একটা কমেন্ট করেছেন, তিনি ভূতের ডিম সেদ্ধ করে খেয়ে দেখবেন কি হয়। আসলে কল্পনার চূড়ান্ত মাত্রায় চলে গিয়েছেন তিনি রাতের এই সময়টাতে। আচ্ছা হানিফ আছেন আমাদের সাথে, লিখেছেন লেখকের গল্প শ্রোতাদের ঘটনা অসাধারণ, সব কাজ সব মিলিয়ে এক অনবদ্য প্রোগ্রাম ভূত এফএম হরর ক্লাব, খুবই ধন্যবাদ আপনাকে। আরো আছেন মোহাম্মদ টিপুল আমাদের সাথে আছেন, ইউরিজ আল মুত্তাকিম মিরপুর 10 থেকে শুনছেন। মানিক কুমার দাস লিখেছেন যে বাকেরগঞ্জ থেকে, বরিশাল বাকেরগঞ্জ থেকে লিখছেন, লিখেছেন ঘটনাগুলি খুবই ভালো লিখেছে। অধরা নীল লিখেছেন অপেক্ষায় রইলাম লাশ রিলেটেড স্টোরিটা শোনার জন্য, ওকে আগামীকাল ভূত এফএমে কিন্তু খুব চমৎকার কিছু স্টোরি রয়েছে, রাসুল ভাই আগেই বলে গিয়েছেন। আরো আছেন আমাদের সাথে রসুল হাসান লিখেছেন আই লাভ ভূত এফএম হরর ক্লাব, আর লিখেছেন যে আতিফ আলিয়ান রাহেদ তিনি লিখেছেন কমেন্ট পড়ে তাই ভালো লাগে, মানে কমেন্ট না পড়লে ভালো লাগে না বোধ হয় সেটা বোঝাতে চেয়েছেন, এই জন্য কমেন্ট পড়তে বলেছেন তিনি, হ্যাঁ কমেন্ট পড়ে দিলাম। মোহাম্মদ দীপুল আছেন আমাদের সাথে, সাবির হোসেন আছেন, লিখেছেন ইমেইল কখন পড়বেন, ইমেইলটা এখনই পড়বো। তো যেটা বলছিলাম যে আজকে আমাদের হাতে মানে অনেকগুলো ইমেইল আছে কিন্তু একটা ইমেইল শুধুমাত্র আজকে পড়ার সুযোগ পাচ্ছি, তো অবশ্যই সামনের এপিসোডগুলোতে বাকি ইমেইলগুলো থেকে আস্তে আস্তে একটা দুটো করে স্টোরি আমরা রেগুলারই শেয়ার করব। কাজেই যারা লিখছেন তারা একদমই থামবেন না, আপনাদের লেখাগুলো পাঠাতে থাকবেন, আপনাদের লেখাই কিন্তু আমাদের কি বলা হচ্ছে মূল হাতিয়ার, তাই না? ওকে, তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি যে মেইলটি মুহূর্তে আমার চোখের সামনে, সেই মেইলটিতে। মেইলটি পাঠিয়েছেন আমাদেরকে জাকারিয়া, এবং তিনি তার গল্পের নাম দিয়েছেন প্রমোশন। বাসা পাল্টানো বোধ হয় পৃথিবীর সবচেয়ে ঝামেলার কাজগুলোর মধ্যে একটি, অন্তত আমার জন্য তাই মনে হয়। বাসার আসবাবপত্র স্থানান্তর বেশ কষ্টের আর বিরক্তিরও বটে, একরকম বাধ্য হয়েই বাসা পাল্টানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। সারাদিন অফিস করে বাসায় ফিরে বেসুরা গলায় বিরক্তিকর গান শুনতে রোজ রোজ কার ভালো লাগে। অবশ্য নতুন বাসাটা বেশ ভালোই লেগেছে আমার, চারতলার একটা বাসা, দোতলার একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। সবচেয়ে ভালো কথা বেডরুমের পশ্চিম দিকে একটা বিশাল জানালা আছে, যে যন্ত্রণায় এতদিন শান্তিতে একটু ঘুমোতে পারেনি এবার মনে হয় তা বেশ ভালোভাবেই পুষিয়ে নেওয়া যাবে। বিশাল জানালায় পশ্চিমা বাতাসে প্রশান্তির ঘুমে এবার আর কেউ বিরক্ত করতে আসবে না। সারাদিন আসবাবপত্র উঠানো নামানো আর নতুন বাসায় গোছগাছ করে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। অবশ্য রাশেদ সাহেব বেশ সহযোগিতা করেছেন, আমি যেখানে বাসা নিয়েছি তার থেকে রাশেদ সাহেবের বাসার দূরত্ব 200 মিটার বা তার কাছাকাছি হবে। ভদ্রলোকের সাথে আমার পরিচয় বছরখানেক আগে। আমার অফিসে গিয়েছিলেন, আমার সুপারিশেই তার ফাইলটা খালাস হয়েছিল। আমি তখন অফিসের সেকেন্ড অফিসার, এখনো তাই আছি। ভদ্রলোক খুব অনুনয় বিনয় করে আমার কাছে বললেন, আমি আর ফিরিয়ে দিতে পারিনি, ফাইলটা যার কাছে ছিল তাকে বলে খালাস করে দিলাম। সেই থেকে পরিচয়। বাসাটাও তিনি আমাকে দেখিয়ে দিয়েছেন। সব কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে এসেছে। দিনের সূর্য ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে দিগন্তের এক সারি গাছের আড়ালে। রাশেদ সাহেব আর আমি আমার বেডরুমে বসে চা খাচ্ছি। সারাদিন পরিশ্রম করার পর ভদ্রলোককে চার অফার করতে তিনি আর না করলেন না। চায়ে চুমুক দিয়ে বললেন, বুঝলেন নিশ্চয়, আপনার এই জানালাটা বেশ রোমান্টিক, বিশেষ করে রাতের বেলা। আমি বললাম, হ্যাঁ, জানলা দেখি তো আমার বাসা ভালো লেগেছে। পশ্চিমের জানলা খুলে দিলে ঘর একেবারে শীতল হয়ে যায়, আর জানলার বাইরের পরিবেশটাও চমৎকার, বেশ খোলামেলা বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে চা শেষ করে উঠতে চাইলেন ভদ্রলোক। আমি অবশ্য রাতের খাবারের অফার করলাম, কিন্তু তিনি তো অত্যন্ত ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করে বিদায় নিলেন। আমিও সারাদিন পরিশ্রম করে শরীর দুর্বল লাগার কারণে একটু তাড়াতাড়ি বিছানায় চলে গেলাম। সন্ধ্যা 6টা এখন। আজ অফিসের কাজে ভীষণ চাপ। দুদিন আগে হেড অফিসার স্ট্রোক করার কারণে আমাকে তার স্থানে প্রমোশন দিয়েছে হেড অফিস, তাই সবকিছু নিজের মতো গুছিয়ে নিতে আরো আধ ঘন্টার মতো থাকতে হবে অফিসে। বাকি স্টাফরা অবশ্য সবাই চলে গেছে, বাইরে অন্ধকার নেমে এসেছে। অবশ্য আমি সেটা অনুমান করছি মাত্র, কারণ আমার রুম, মানে আমি প্রমোশন পেয়ে হেড অফিসারের যে রুমে অধিষ্ঠিত হয়েছি সেটা কোনো জানালা নেই। 24 ঘন্টায় রুমে বাতি চালিয়ে রাখতে হয়, কাজেই দিন কি রাতটা সেই রুমে বসে জানার কোনো সুযোগই নেই। কাজ করতে করতে হঠাৎ দুপ করে নিভে গেল ঘরের বাতি। আশ্চর্য রকমের এক সুনসার নীরবতা বিরাজ করছে ঘরে। অভেদ্য অন্ধকার যেন আস্ত কিলে নিয়েছে পুরোটা আলো। এমন তো হবার কথা না, অফিসে ইলেকট্রিসিটি একদমই চায় না, আর যদিও বা চায় আইপিএস আছে। তাহলে কোথাও কি কানেকশনে কোনো গন্ডগোল হয়েছে? এই মুহূর্তে এত কিছু না ভেবে ফোনের ফ্ল্যাশ জ্বালাতে গিয়ে আমি পেট খাওয়ালাম। মোবাইল অফ, চার্জ নেই, একদমই খেয়াল করিনি। তখনই হঠাৎ আমার চোখ আটকে গেল সামনের দরজায়। এতক্ষণ খেয়াল করিনি, অন্ধকারে চোখ সরে যেতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে জিনিসটা। এ কি, এটা তো নড়াচড়া করছে, আমার দিকে এগিয়ে আসছে। আরো কাছে আসতে স্পষ্ট হলো অবয়বটা একটা মানুষের অবয়ব। কিন্তু অফিসে তো এই সময় আমি ছাড়া কেউ থাকার কথা না। বুঝতে পারছি আমার শরীর ভীষণ ঘামছে। হঠাৎই অবয়বটা পুরো ঘর কাঁপিয়ে বলে উঠল, তুমি জানো না এই চেয়ার আমার, আমি কখনো কাউকে এই চেয়ারে বসতে দেই না। আরে, এই কণ্ঠ তো আমার চেনা, এ তো আমার হেড অফিসারের গলা। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম, কণ্ঠ দিয়ে যেন কথা বেরোচ্ছে না। অনেক কষ্টে বললাম, স্যার, আপনি আপনি তো
হ্যাঁ হ্যাঁ আমি মারা গেছি, কিন্তু তাতে কি, আমি মারা গেলেই কি এই চেয়ারে কাউকে আমি বসে দিতে পারি?
উত্তেজিত কণ্ঠে বললেন হেড অফিসার। কিন্তু আমাকে তো হেড অফিস থেকে প্রমোশন দিয়ে এই চেয়ারে বসানো হয়েছে, বললাম আমি।
একজন থাকতে আরেকজন কিভাবে এই পদে বসবে,
বললেন হেড অফিসার। আমি এবার খানিকটা সাহস সঞ্চার করে বললাম, কিন্তু আপনি মারা যাবার পর পদ শূন্য হয়ে যায়, তাই সেই জায়গায় আমাকে প্রমোশন দেওয়া হয়েছে।
তাহলে এই চেয়ার শূন্য করেই আবার আমাকে বসতে হবে, এই বলে গট গট করে মেঝেতে আওয়াজ তুলে শান্ত পায়ে এগিয়ে গেলেন আমার দিকে। এ কি, হাতে যে মাংস বলে কিছুই নেই, কেবলই হাড়, মুখেরও ঠিক একই হাল। এতক্ষণ খেয়াল করিনি, কঙ্কাল হাত দুটো এগিয়ে আসছে আমার কমা লক্ষ্য করে। আমার শির দাঁড়া দিয়ে একটা শীতল স্রোত খেলে গেল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইলাম আমি, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না,
ঘামে ঘামে ভিজে গিয়েছে পুরো শরীর, গলা শুকিয়ে আসছে, আর কিছুই ভাবতে পারলাম না। আমি চোখ বন্ধ করে রইলাম, বুঝলাম আজ আমার ইতি হতে যাচ্ছে কঙ্কালের হাতে। ফোনের রিংটোনে কড়মড় করে বিছানা থেকে উঠলাম, শরীর ঘামে বিছানা ভিজে গেছে। গলায় হাত দিয়ে দেখলাম না, সব ঠিকই আছে, স্বপ্ন দেখছিলাম আমি। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল, একেবারে যাচ্ছে তাই। ফোনটা হাতে নিয়ে দেখলাম আমার অফিসেরই এক কলিগ কল করেছে। এখন বাজে সকাল 7:30, কিন্তু এত সকাল কেন ফোন দেবে? ফোন ধরতে দেরি হয়, কল কেটে গেছে। তাই কল ব্যাক করে আমার বিশাল জানলার দিকে এগিয়ে গেলাম। ভোরের প্রকৃতি জানলায় দেখতে মনে হচ্ছে যেন বিশাল ফ্রেমে বাঁধানো সুনিপুণ শিল্পীর হাতে আঁকা চিত্রকর্ম। মিষ্টি বাতাস মন ভালো করে দেওয়ার মতো, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হল না। ফোন ধরতেই জানতে পারলাম হেড স্যার আর নেই। দুদিন পরই হেড অফিস থেকে একটা ইমেল পেলাম। এই দুদিন ভীষণ অস্বস্তি আর ভয় কেটেছে আমার, কিন্তু ইমেলটা আমার ভয়ের মাত্রা আরো 1000 মেগাওয়াট বাড়িয়ে দিল। মেইলে লেখা ছিল, হেড অফিসার মিস্টার রফিকের মৃত্যুর কারণে আমাকে হেড অফিসার হিসেবে প্রমোশন দেওয়া হয়েছে। শুনছিলাম আমরা জাকারিয়া মোহাম্মদের লেখা গল্প প্রমোশন, মেইল করে পাঠানো গল্পগুলো থেকে এই গল্পটা এই মুহূর্তে পড়লাম। প্রিয়শ্রোতা, আপনি শুনছেন রেডিও ফুর্তি 88.8 FM, আর এই মুহূর্তে চলছে ফুর্তি FM হরর ক্লাব। আমরা যাব আমাদের আজকের অনুষ্ঠানের শেষ বিরতিতে, এবং এই বিরতিটাতে আমরা শুনবো আমার খুব পছন্দের একটা গান, অনুপম রায়ের নীল মেঘ মাসে। গানটি শুনে ফিরে আসবো আপনার কথায়, মেসেজ এবং কমেন্টে আপনারা যা পাঠিয়েছেন সেই কথাগুলো নিয়ে ফিরবো। কাজে কোথাও যাবে না, শুধু থাকুন রেডিও ফুর্তি 88.8 FM, দু ফুর্তি।
Fresh music served hot. Radio Forty on the spot.
Jaya pas bhule gele dukh mujhe khosh tara নীল শোক মিছিল বের করে জোনাকিরা শির শিরে আদরের মাঝখানে থেমে গেছে গল্পের ক্লাস গ্রামে ভেজা শরীর খুঁজতে গিয়েছে রাত পাখিদের স্কুল তবু ঝড়ের আলো আকাশে মেঘ মাসে কৃষ্ণচূড়া ঝড়ের আলো আকাশে নীল মেঘ মাসে কৃষ্ণচূড়া চাঁদ ডুবে গেলে ভয় পেলে পাখি ডাকে একা বিছানাতে ঘুমের ঠোঁট খোঁজে কাকে মায়া মায়া জোছনায় শঙ্খ লেগে মিলে মিশে ছিল দুটো ভুল নোনা জল শুকিয়েছে তোর গালে নিকটিন খুশেছে আমার তবু ঝড়ের আলো আকাশে ওঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণচূড়ের আলো আকাশে ওঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণচূড়া Thank you.
ফুটপাতে কোন রাতে পরিণামে আর পালক জড়িয়ে যায় ফেলে যাওয়া চুয়িংগামে আসমান পালকের রক্তের ফিতে বেঁচে গেছে তোর বরা কল্প মাংস কিছু উপরে এসেছে পরি ব্যথা নিয়েছে সারা রাত তবু ঝড়ের আলো আকাশে উঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণ ঝড়ের আলো আকাশে উঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণ চূড়ায় ঝড়ের আলো আকাশে উঠে ওই নীল মেঘ মাসে কৃষ্ণ
শুনছেন আপনি এই মুহূর্তে, আর চলছে ফুটএফএম হরর ক্লাব। সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, আর আমার সাথে আছেন অনেক বন্ধু। ফেসবুকে পোস্টে কমেন্ট করেছেন, তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছি। আপনি তুহিন আছেন, লিখেছেন, ভাই আমি একটা ইমেল করেছিলাম তো। আচ্ছা, আপনার ইমেল অবশ্যই আছে আমাদের কাছে। এতটা যেটা বলেছি সময়ের কারণে, কিন্তু আমরা অনেকগুলো ইমেল আসলে পড়ে ফেলতে পারি না আজকে একদিনে। তো যেই ইমেলগুলো আছে, যারা স্টোরি পাঠিয়েছেন, অবশ্যই ভালো স্টোরিগুলো আমরা অবশ্যই কোনো না কোনো এপিসোডে নিয়ে আসবো। কাজে শুনতে থাকুন, আপনার স্টোরিটা অবশ্যই কোনো না কোনো একটা এপিসোডে থাকবে। হানিফ আছেন আমাদের সাথে, লিখেছেন, কখনো হারাতে চাই না ভূত এফএম এবং ভূত এফএম হরর ক্লাবকে, একটা যেন অন্যের পরিপূরক। খুব ভালো লাগলো এটা শুনে। আহমেদ তালুকদার নাহিদ জানিয়েছেন, প্রোগ্রামটা কি প্রতি সপ্তাহে প্রচার করা হয়? হ্যাঁ অবশ্যই, প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত, ঠিক যেমনটা আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক পোস্টে যে ছবিটাতে আছে সেখানে, ঠিক তেমনটাই হয় বাস্তবে। আল জুম্মান শিথিল রয়েছেন, কমেন্ট করেন না কেন, এই যে বললাম। আর আছেন ইয়াসির জোমান সাজ্জাদ আছেন আমাদের সাথে, অসম লাগছে ভাই। আর আছেন তৌফিক মাহমুদ, আরও আছেন মোহাম্মদ পিপুল, আছেন মেহরাজ হাসান অপি, লিখেছেন নোয়াখালী থেকে তিনি শুনছেন। তার কাছে কাহিনী আছে, কিভাবে পাঠাবেন? আপনি মিল করবেন ভূতএফএম@radiofuti.fm, এখানে ভূতএফএম আপনার ঘটনা পাঠাতে চাইলে, আর যদি আপনার লেখা স্টোরি আপনি পাঠাতে চান কিংবা আপনার হরর ক্লাব ক্লাবের কথা আপনি জানাতে চান, তাহলে আমাদেরকে মেইল করবেন একই মেইল অ্যাড্রেসে, জাস্ট সাবজেক্টে লিখে দেবেন হরর ক্লাব। মোহাম্মদ অশিষ্ট আছেন আমাদের সাথে, আরও আছেন অনেক অনেক বন্ধু আছেন আমাদের সাথে, রফিউল ইসলাম আছেন, আই লাভ ভূত এফএম হরর ক্লাব। তো অনেকগুলো কমেন্ট আসলে, সচল ইসলাম নাহিদ আছেন, মোহাম্মদ বিপুল তো একের পর এক কমেন্ট করে যাচ্ছেন, দুর্দান্ত মহাকাল নয়ন আছেন আমাদের আমাদের সাথে, লিখেছেন স্যালিউট জানাই সকল বুদ্ধিজীবীদেরকে। তো 14ই ডিসেম্বর পার করে আমরা 15ই ডিসেম্বরে চলে এসেছি, এবং আজকের দিন শেষ হলে আমাদের সেই বিজয় দিবস। তো রাসেল ভাই থাকার সময় একটা কথা হচ্ছিল যে সেই যে মানে একটা চেতনার কথা, যে মুক্তিযুদ্ধের চেতনাটা আমরা আসলে লালন করি, তো সেই মুক্তিযুদ্ধের চেতনাটা লালন করি দেখি হয়তো যখনই আমাদের স্বাধীনতা বিরোধী কোনো কাজ হয় বা কোনো কিছু যখন আমাদের দেশে চলে আসে বা বিরাজ করে, তখন আমরা জেগে উঠি। এবং এর প্রমাণ অতীতে অনেকবার হয়েছে, এবং সেই কথা বলতে যে বলছিলাম যে যশোর রোডের নাম পরিবর্তন হয়ে যাওয়ার কথা 2013 সালে, যখন বাংলাদেশের সকল স্তরের মানুষ আবার একটা রাস্তায় নেমে এসেছিল একটা দাবি নিয়ে, সেই স্বাধীনতার পক্ষের মানুষেরা যখন রাস্তায় নেমে এসেছিল সেই স্বাধীনতার চেতনায়, ঠিক সেই সময়টাতে যখন মানুষের দাবির কথা আসে, মানুষের মানে কথা যখন উঠে আসে, তখন আসলে একজন প্রকৃত শিল্পী সে সীমানা মানে না, সে সীমানা ছাড়িয়ে সেই মানুষের কথায়, মানুষের সাথে কণ্ঠ মিলে তার কথা মিলিয়ে দেয়, এরকম একজন শিল্পী হচ্ছেন কবির সুমন। সেই সময়টাতে তিনি সীমানার ওপারে থেকে আমাদের জন্য গান গেয়েছিলেন। আমরা একটু সেই গানটা শুনবো, সেই চমৎকার গানটা শুনবো, সীমানা যিনি আছে শাহবাগে, কবির সুমনের গানটা শুনে আবার চলে আসছে কথায়।
বিলকুল নেই পাসপোর্ট, সীমানা চিনি না সুর, বিমানে উড়তে 30 মিনিট এত কাছে তবু দূর বিলকুল নেই পাসপোর্ট ভিসা সীমানা চিনি না সুর সীমানা চিনি না আছি শাহবাগে আমার গিটারও আছে বসন্ত আছে বন্ধুরা দেখো গণ দাবি হয়ে বাঁচি সীমানা চিনি না আছি শাহবাগে আমার গিটারও আছে বসন্ত আছে বন্ধুরা দেখো গণ দাবি হয়ে বাঁচি বাঁচো গণ দাবি বাঁচো গণ দাবি আসল বিচার চাই যার যা পাও না তাকে সেটা দাও গণ দাবি একটাই বাঁচো গণ দাবি বাঁচো গণ দাবি আসল বিচার চাই যার যা পাও না তাকে সেটা দাও গণ দাবি একটাই বিমানে উড়তে 30 মিনিট এত কাছে তবু দূর বিলকুল নেই পাসপোর্ট ভিসা সীমানা চিনি না সুর সীমানা চিনি না আছি শাহবাগে আমার গিটারও আছে
ঠিক সেই মানুষের কথায় মানুষের ভালোবাসায় আমরা আমাদের বাংলাদেশটাকে নিয়ে এগিয়ে যাব। আমরা আমাদের বাংলাদেশটাকে সেই স্বাধীনতার চেতনা, সেই মুক্তিযুদ্ধের চেতনা, সেই মানুষের বাঁচার চেতনায় আমরা আরও একবার তুলে ধরব আমাদের এই বাংলাদেশকে। আম সারা পৃথিবীর কাছে এই বাংলাদেশ হয়ে উঠবে অনেক বড় কোনো কিছু একটা। আমাদের বাংলাদেশ হয়ে উঠবে সারা পৃথিবীর জন্য একটা রোল মডেল। সেই ভালোবাসার জায়গা থেকে আমরা এই মুহূর্তে ভূতেফেম হরর ক্লাবের আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার কথা হবে। শুনতে থাকুন রেডিও ফুর্তি, 88.5 ডু ফুর্তি,
exclusively on FusionBD.com.